This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Swing presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। রবিবারের রাতে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে আরো একজন অতিথি আজকে লাখো মানুষের সামনে কনফেস করবেন, এই অর্থে যে তার মতো করে ভুল সমাজে যেন আর কেউ কখনো না করে। কি অপরাধ নিয়ে তিনি আজকে আমাদের মুখোমুখি হচ্ছেন সেখানে যাবার আগে আমরা চলুন আর জি রাজুর কাছ থেকে জেনে নিই যে কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপ্রিয়া। আমাদের আজকের অতিথি অনিক। অনিকের ছেলেবেলা আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো সহজ সরল একটা মানুষকে, যে বন্ধুদের সাথে আড্ডা, হই হুল্লোড় আর ছোটাছুটির মধ্য দিয়ে বড় হয়েছেন। বন্ধুদের সাথেই তার বেশিরভাগ সময়টা কেটেছে। খাওয়া দাওয়াতে খুবই পটু অনিক, খেলাধুলাতেও সমান পারদর্শী অনেক। আর তাই তো সময় পেলেই খেলার মাঠে তাকে দেখা যেত, একটা ভালো মন ছিল তার। কিন্তু এরপরও অনেক আর যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, কিন্তু কেন তা শুনতে আমরা চলে যাচ্ছি আর জি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে আজকে অনেক রয়েছে এখানে এবং অনেক তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে যাবে। সবার আগে আমি অনেককে যে প্রশ্নটা করতে চাই, অনেক কি কারণে মূলত আপনার বিবেকটা জাগানোর কাজটা আসলে কে করেছে যে কারণে আপনি আজকে লাখো মানুষের সামনে এই কনফারেন্সটা করতে যাচ্ছেন, স্বীকার করতে যাচ্ছেন?
আমি অনেকের সাথে ভুল করেছি, মাপ চাইতে চাই।
বিবেক কি নিজে থেকে জেগেছে আপনার নাকি কোনো কিছু শুনে বা কারো দ্বারা অনুপ্রাণিত হয়ে?
জি, আপনাদের হ্যালো 820, ঠিক আছে, আমার এক বড় ভাইয়া বলতো যে তুই হ্যালো 820 শুন। তখন আমি এটি শুনতে থাকি, শুনতে শুনতে আমার হঠাৎ মনে হলো যে এটা না, আসলে তো মানুষ এটি ঠিক না করা, তাই আমি এটি ছেড়ে দিব।
বুধবারের রাতে যে অনুষ্ঠানটা প্রচার হয় হ্যালো 820 জীবনের গল্প নামে, সেই অনুষ্ঠানটি শুনে আপনি অনুপ্রাণিত হয়েছেন?
জি জি।
ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জন্যই বলে থাকি যে কোনো একজন মানুষের বিবেক বোধ জাগানোর জন্য যদি আমরা কোনো কিছু করতে পারি, একটা রেডিও অনুষ্ঠান যদি সেটা হেল্প করে, তাহলে নিঃসন্দেহে সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা থ্যাঙ্কস জানাতে চাই বুধবারের রাতে প্রচারিত হ্যালো 820 টিমকে এবং একই সাথে লাখ লাখ শ্রোতাকে যারা হ্যালো 820 শুনে এইভাবে অনুপ্রাণিত হচ্ছেন। আমরা দেখলাম যে অনেকের বিবেক বোধ জাগানোর কাজটি আসলে করেছে রেডিও অনুষ্ঠান হ্যালো 8920। ওকে, আমরা জেবিএসবির মূল পর্বে ঢুকে যেতে চাই, তবে তার আগে বলছি বরাবরের মতো থাকছে এসএমএস পোল, থাকছে এক্সপার্ট প্যানেল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, ফোনে কথা বলছি তার সঙ্গে এই মুহূর্তে। ডক্টর তাজুল ইসলাম, আমাকে তো শুনতে পাচ্ছেন এবং আশা করছি যে পুরো অনুষ্ঠান জুড়ে আপনি থাকবেন।
হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি।
জি, অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে গিয়ে আপনার মতামত আমরা জানবো। আমরা শুরু করতে চাই এবং একই সাথে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, যদি আপনি মনে করেন এই মঞ্চে বসে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনি স্বীকার করবেন, আসতে পারেন এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে আপনি এই ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন সে অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, আমরা চলে যাচ্ছি অনেকের কাছে। অনেক, আপনার নামের অর্থ আপনি জানেন?
জি না, আমি নামের অর্থ আমি জানি না।
আপনার নামের অর্থ হচ্ছে সৈনিক। যাই হোক, আমরা আপনার নামের অর্থ আজকে বলে দিলাম। সৈনিক মানে তো বোঝেন, সৈনিক, সোলজার।
জি,
ওকে ফাইন। আমরা প্রথমে আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করার সুযোগ দেব, সেই শৈশব থেকে আপনি শুরু করতে পারবেন। আমরা বিলিভ করি যে একজন মানুষ আপনা আপনি অপরাধী হয় না, তার পেছনে একটা শক্তিশালী কারণ থাকে।
জি,
এবং তারপরে অপরাধটা কি করে এবং শেষ পর্যন্ত প্রায়শ্চিত্তের কাছে তাকে আসতে হয়।
জি,
আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
আমি ছোটবেলা মাদ্রাসায় লেখাপড়া করতাম।
কোথায় বড় হয়েছেন?
আমি 8 বছর পর্যন্ত নানু বাড়িতে ছিলাম।
জেলার নাম কি?
কিশোরগঞ্জ জেলা।
ওকে,
আমি তারাকান্দি মাদ্রাসায় লেখাপড়া করি।
কয় ভাই বোন ছিলেন?
আমরা 2 ভাই।
আর বাবা কি করতো?
বাবা মারা গেছেন।
কত বছর বয়স বাবা মারা যায়?
আমার বাবা মারা গেছে, আমি যা শুনছি আমার বয়স তখন 3 বছর।
মানে আপনি পরিবারের বড় ভাই?
জি জি।
ওকে, ঠিক আছে। আর আপনার মা কি করতো তাহলে?
আমার মা এই সময় আমি তখন আমি বলতে পারি না আমার মা কি করতো। যখন আমি হালকা পাতলা বুঝতে নিলাম তখন আমার মার আরেকটা বিবাহ হয়।
আচ্ছা,
বিবাহ এই সময় আমার বয়স হয়েছে 5।
আচ্ছা,
তখন আমার লেখাপড়া নিয়ে খরচ দিতে পারে না আমার সেই বাবা, ঠিক আছে, আবার খরচ পাতি চাইলে আমার মারতো। তারপর আমি মাদ্রাসায় লেখাপড়া করি 3 বছর।
আচ্ছা,
তারপরে আমার এসে খরচ দিতে পারে না, আবার মানে টাকা চাইলে উল্টা পাল্টা মারতো। তখন আমি একদিন জিদ করে ঢাকা চলে আসি।
আচ্ছা,
কমলাপুর রেল স্টেশনে বন্ধুরা সাথে দিন কাটাই। আগে বন্ধু ছিল না, মানে আস্তে আস্তে কাগজ টুকাই বোতল টুকাই এটা থেকে আস্তে আস্তে মানে বন্ধুত্ব আমার বাইরে গেছে। তারপরে এই জায়গায় থাকতে থাকতে এই জায়গায় আমি মানে যখন আমার বয়স 8 তখন আমি কমলাপুর রেল স্টেশনে আসি।
আচ্ছা,
তারপরে এই জায়গার থেকে
রেল স্টেশনে কি একা একাই চলে আসেন?
জি জি।
ওকে, খোঁজ পান কোথায় রেল স্টেশন আছে এবার?
জি না, আমি খোঁজ পাই না, আমি বাড়ির থেকে তাক করে আশা করি। আশা করা দেখি যেতে ফুলাপানে টুঙ্গি, টুঙ্গি এনে গাঞ্জা খায়, ডাল খায় পলিথিনে নিয়ে। তখন আমি বললাম যে ভাইয়া তোমরা থাকো কোন জায়গায়, তখন বললো যে আমরা নৌলিবাড়ি সেন্টার আছে, এখানে আমরা খাওয়া দাওয়া করি।
আচ্ছা,
ঠিক আছে, মানে একবেলা খাওয়া দাওয়া করা অলিবাই সেন্টার, এটা মনে হয় বাইরের কোনো স্বাস্থ্য আছে, সেটা আমি এখনো জানি না।
ওকে,
তখন আমি হেরার সাথে বললাম ভাই আমার তো কেউ নাই গা, তোমরা যেন আমার রাহো, আমরা লগে থাকলে বোতল টুকাইতে। ঠিক আছে, প্রথম কিছুদিন মনে করেন আমি বোতল টুকায় টাকা কামাই, এটার তো মনে করেন ওরা নেই গা,
মানে আপনার কাছ থেকে নিয়ে
দেয়। জি জি।
ওকে,
আমিও ঠিক মতো খাইতে পারি না, কষ্ট করি আমি, আবার থাকি এই সময় টুঙ্গি। টুঙ্গি থেকে ওরা সাথে চলাফেরা করতে করতে আসি কমলাপুর, কমলাপুর থেকে তারপরে এইভাবে আমার মনে করেন 2 বছর জায়গা, আমার বাড়ির কোনো খোঁজখবর আমার কাছে নাই।
জি,
আর ওরাও আমার কোনো খোঁজখবর নেয় না। মনে হয় একবার মাইক মারছিল যেটা আমি শুনছি,
মানে মাইক দিয়ে আপনাকে খোঁজা হয়েছে।
হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার আমি 2-3 বছর পরে বাড়িতে যাই।
এই 2 বছর আপনি কোথায় থাকতেন? ঢাকাতে কোথায় থাকতেন?
রেল স্টেশনে।
রেল স্টেশনে কি করতেন? রাতের বেলা ঘুমোতেন?
হ্যাঁ, রাতের বেলা ঘুমাইতাম, আর দিনের বেলায় যে সেন্টারে একবেলা খাওয়া হয়তো শুধু দুপুরে,
ওখানে গিয়ে খেয়ে আসতেন।
জি জি।
এই 2 বছর আপনি আপনি পলিথিন এগুলো টুকিয়েছেন, টুকিয়ে বিক্রি করেছেন?
জি জি।
কোন ধরনের নেশা মাদক দ্রব্য এগুলো নিয়েছেন?
জি জি জি।
কি নিয়েছেন?
এখানে মনে করেন বড় বেশ যারা আছে আমাদের বড়, ঠিক আছে, ওরা বড় বাইক হইয়া ডাকতাম, ওরা আবার আমরা বোতল টুকাইতাম, ওরা গাঞ্জার টাকা দিতাম, মানে আমরা মিলাই ছিলে খাইতাম গাঞ্জা ডাইল এগুলি আমরা মিলাই খাইতাম। খাওয়ার পরে মনে করেন ওরা আবার টুকাইতো, ওরা আবার চিন্তা উন্তাই করতো, ঠিক আছে, আবার ওরা সাথে ঢুকে গেলাম চিন্তা আছে।
চিন্তা করেছেন আপনি?
জি জি জি।
কি করেছেন?
চিন্তায় বলতে কি মনে করেন মানুষের ট্রেন মোবাইল দিয়ে কথা কইতে কইতে যাইতেছে, কাঁদি দিয়ে বাড়ি মাত্র মোবাইলটা পড়ে যাইতো, ঠিক আছে, মানে এমন ধরনের।
ওকে,
তখন মনে করেন এটা আমরা আবার বেচতাম মোবাইল বেচতে আমরা।
কখনো ধরা পড়েছেন পাবলিকের গণপিটুনি খেয়েছেন?
জি না,
কখনো খান?
জি না।
ওকে,
মানে আমি আবার সবসময় মানে আমার যান বাসায় চলাফেরা করতাম, এখন আমি যান বাসায়
চলাফেরা। যে দু বছর আপনি এই ধরনের কাজ করছেন সেই সময়টাতে বাড়ির সঙ্গে আপনার কোনো যোগাযোগ?
জি না, জি না, কোনো যোগাযোগ নেই। আর আমার বাড়ির যাইতে কোনো ইচ্ছাও ছিল না।
এগুলো করতে ভালো লাগতো?
জি জি।
এই নোংরার ময়লা নর্দমা থেকে এই পলিথিন টলিথিন এগুলো বের করে?
জি জি।
কয় টাকা পেতেন সারাদিন রোজগার?
সারাদিন দেখা গেছে 100 টাকা হলে 50 টাকা গাঞ্জা খাইতাম, আর দেখা গেছে 50 টাকা এই খরচ উরচ করতাম।
কখনো চিন্তা হয়নি আপনি বড় হয়ে কি হবেন ওই সময়টাতে?
জি না, জি না, এমন কখনো আমার মানে মনে হয় নাই যে আমি বড় হয়ে কি করব বা এখন আমি কি করতেছি ভবিষ্যতের চিন্তা ভাবনা। ঠিক আছে,
ওই সময়টাতে আমি কথাই আমি জিজ্ঞেস করছি, তার মানে ওই সময়টাতে এই ধরনের কোন চিন্তা ভাবনা মাথার মধ্যে ছিল?
জি না, জি না।
আচ্ছা, তো দু বছর এইভাবে চলে গেল রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনে সারাদিন এইসব কাজ?
জি জি।
তারপরে বাড়ি যাওয়ার কথা
বলছি, তারপরে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখা গেছে আমার যাওয়ার পরে আম্মা কান্নাকাটি করে, তুই এতদিন কই ছিলি? তখন আমি আম্মাকে বলিনি যে আমি কোথায় ছিলাম।
আচ্ছা,
আমি বলছি যে আসিলাম ঢাকায় আসিলাম, আমার এক বন্ধুর কাছে ছিলাম। তখন আম্মা মানে নেশা তো আর আমি ছাড়তে পারি না, তখন আম্মার কাছ থেকে টাকা নিয়ে আবার আমি চুরি করে লেখাপড়া তো শেষেই, তখন চুরি করে আমি গাঞ্জা খাই, আবার এনে আবার খুঁজ লাগাই যে কোন জায়গায় গাঞ্জা বেছে। তখন আমি ওই জায়গাতে গাঞ্জা আনি খাই, খাওয়ার পরে মনে করেন আম্মা হঠাৎ একদিন দেখে ফেলাই, মানে 2-3 দিনও পার হয় না, তখন দেখালাই কিরে তুই এদিক কি করস, তোর তোর লাইফ শেষ। এক কথা আবার আমার যে বাবা ছিল সেও জানে ফেলাই, জানার পরে আবার আমার মেজদুর করে আমার এমনি খালি শুধু মারত, মারার পরে মনে করেন আমি আবার চলে আসি রাগ করিয়া। তখন আমার এক চাচুত্ব মামা ছিল এফসি, মানে পুলিশের এফসি।
ওকে, এসপি?
জি, এসপি।
ওকে,
তখন তার নাম হচ্ছে মাসুম। আমি তখন এয়ারপোর্টে রেল স্টেশনে থাকি।
জি,
পরে হঠাৎ মামা এই সময় রিস্কার ব্যবসা শুরু করছে, আমার আপন চাচুত্ব মামা সেটা আমি জানি না।
আচ্ছা,
ঠিক আছে, তখন পুলিশে মামার রিস্কাটা আটকে রাখছে টাপিকে। তখন আমার ছোট মামা যেটা,
জি,
তার নাম হচ্ছে সুয়েল, সে মনে করেন আইসি রিস্কাটা ছুটাই নিতে, তখন আমি মামার দেখে চিনে লাইলাম।
আপনার সামনেই ঘটনাটা ঘটছে?
জি, মানে ট্রাফিকে রিস্ক আটকে রাখছে যে কিছু টাকা পয়সা পাবে, ঠিক আছে, মানে এমন কিছু। তখন মামার সাথে কথা বলা দেওয়ার পরে রিস্কাটা ছাইরা দিছে।
মামা রিক্সার মালিক ছিল?
জি জি।
ওকে,
তখন এমন একজন ছাইরা দিছে অটো রিস্কা। তখন আমি মামারে বললাম, মামা কই যাব? আমার হঠাৎ করে কিরে তুই এনে কেন, তুই না হারাই গেছো? তখন আমি কইলাম না মামা আমি এখানে তাহি, আমি আর বাইর যাইতাম চাই না, আমার তো বাড়ি ঘর নাই। তখন মামা আমারে বললো যে বাইর যাইবি না, তো কি করবি তুই, তুই চল আমার সাথে। তখন আমি মামার সাথে চলি, চলার পরে মামা আবার আমারে এখানে রিস্কার এনে মানে ও করে তুই এই জায়গায় করবি। তখন আমার বয়স হচ্ছে প্রায় 14-15। তখন আমি মামার সাথে থাকি, মামা আমার একটা মোবাইল দেয় যে ব্যবসার ক্ষেত্রে তোর এটা লাগবে। আমার একটা ড্রাইভার ছিল রিপন নাম,
রিস্কা,
কিন্তু আমি মামা আমারে ঠিক আছে অনেক বড় জায়গায় রাখছে, মামার আমি কোনো দোষ দিই না। তখন আমি মামার কাছে ঢুকে মানে কামকাজ করবো, তখন মামা আমারে বলছে যে তুই সে মালিক, তুই কামকাজ করবি কেন, আমি এনে সময় দিতে পারি না, দেখে তোরে রাখছি, তুই এনে কামকাজ করবি কি লিগে, তুই খালি হিসাবটা নিবি আর রিস্কা জমাটি নিবি 350 কইরা।
ওকে,
তখন মনে করেন মামার রিস্কা ছিল প্রায় 10টা।
আচ্ছা,
অটো রিস্কা
কোন এলাকায় এটা?
এটা দক্ষিণ কান এয়ারপোর্ট। হ্যাঁ, এয়ারপোর্ট দক্ষিণ কান মোল্লাবাড়ি।
অটো রিক্সা?
জি, অটো রিক্সা।
আচ্ছা,
তখন আমার মামা যখন রিক্সার মধ্যে আমরা ঢুকাই অটো রিক্সার মধ্যে, তখন রিপন ড্রাইভার মানে আমি সবাইকে ফ্রি ভাবতাম, কারণ আমি তো জানি গরিবের
কষ্টটা
কি। তখন মনে করেন রিপন নামে ড্রাইভার, সে বাড়ি থেকে মামলা খায় আসে, সেটা আমাকে বলে নাই, না বলার কারণে মনে করেন সে আমার একদায় ভাইয়া দেহ আমি রিক্সা চালাইতে আইছি, আমার এখনো কোনো মানে থাকমু এই জায়গাটা নাই গা।
আচ্ছা,
তখন আমি বললাম যে হ্যাঁ ভাইয়া আমার এনে তো থাকার জায়গা নাই, তবে আর এখানে আমি রিক্সা দিতেও পারবো না আপনাকে, মানে সে বলতে চালানোর জন্য দিতে। তখন সে একটা বাসা নিল, বাসা নিয়ে সে যে মামলায় খেয়েছি সেই কথা আমাকে বলেন।
আচ্ছা, কিসের মামলা খেয়েছিল?
ওর শাশুড়ি বিষ খেয়ে মারা গেছে।
ওর জন্য?
না না, ওর জন্য না, মানে ওর কাকা আর ওর কাকি মানে ঝগড়া বিবাদে তারপরে বিষ খেয়ে মারা গেছে। সেও মামলা ডাকে,
সেও আসামি হয়ে গেছে।
জি জি।
ওকে, হ্যাঁ, আপনার কাছে অটো রিক্সা চাচ্ছিল বা কোনো ভাবে ড্রাইভারি করতে চাচ্ছিল?
জি,
কিন্তু কোনো ভাবেই আপনি তাকে জানতেন না যে আসলে সেই ধরনের একটা কেস আসেন?
জি জি। তারও বয়স বেশি না, সে আমার চেয়ে বড় 3 বছর বা 4 বছর বড় হতে পারে।
ওকে,
তখন এসে আমার এটি বলতে চায় কোথায় দাও আমি তো আমার না খেয়ে থাকতে হবে করে আমি ওকে দিলাম। দেওয়ার পরে তারপরে আবার আমি বলছি যে তোমার আইডি কার্ড আছে, তখন সে ওর আইডি কার্ডটা মারি দিল। দেওয়ার পরে আমি কাছে ঠিক আছে আর কিছু লাগবো না, তারপরে ওর সাথে বন্ধুত্ব হয়, বন্ধুকে হ্যাঁ সবসময় রিস্কা করে আবার হ্যাঁ যে বিবাহ করছে মানে ওর স্বামীর সাথে ঠিক আছে আমার সম্পর্ক করাই দেয়।
এত শর্ট সময়ের মধ্যে এত কিছু কেন হয়ে যাচ্ছে, কিভাবে হয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, একটু ঘটনাটা খুলে বলেন আমাদেরকে।
মানে ও রিস্কা চালায় তখন মানে বন্ধুত্বরা
আপনার একটা বন্ধুত্ব হয়ে যায়।
জি জি বন্ধুত্ব হয়ে
তারপর আমি ওর কাছে শালিকা হয় সম্পর্কে।
জি শালি
ও শালি ওর শালির সাথে আপনার সম্পর্ক করে দিয়ে।
জি জি আমার আমাকে সম্পর্ক করে দিয়েছে। তখন
আপনি কি সম্পর্ক করেছিলেন ওর শালি?
মানে প্রেমের সম্পর্ক করে
ফোনে কথা বলতেন।
জি ফোনে কথা বলতাম, তারপরে আমার সম্পর্কটা গভীর হয়, তখন আমার বলতেছে যে চলে না আমাদের দেশে, আমাকে আবার সবসময় বাই করে ডাকতো।
আচ্ছা
রিপন নাম, আর যে মেয়ের সাথে সম্পর্ক করছে ওর নাম হচ্ছে শারমিন।
ওকে
তারপর একদিন চিন্তা করলাম যে অনেকদিন যেহেতু কথা বলতেছি একদিন গিয়ে ঘুরান দিয়ে আসি।
আচ্ছা দেশের বাড়ি কোথায় ছিল?
জামালপুর।
জামালপুর
জামালপুর শিববাড়ি জায়গার নাম,
অনেক দূর।
তারপরে এই জায়গায় চিন্তা ভাবনা নিলাম যে যাবো, তারপরে যাই। যাওয়ার পরে মায়ের সাথে দেখা করি, দেখা করার পরে মাইয়া মানে তখন আমার সাথে পল্লী নিয়ে নি। আমি যে এই জায়গাতে যাই মামার এনতে মামার কাছে গেছি না বললা।
আচ্ছা
মামা তখন আমার সাথে অনেক রাগান্বিত হয়, মামা আমার অনেক বড় বাপ, তো তুই সৎ আছস, তুই আমার ব্যবসাটা টিকে রাখতে পারবি। তারপর মামা আমার এনতে অনেক গালাগালি করে, তারপর মামার সাথে রাগ করে আয়সা করি আমি
এই ঘটনাকে কেন্দ্র করে।
জি জি
ওকে
তারপরে মামা আমার আর নেই না, তুই টুকাই টুকাই থাকবি, তুই আর ভালো হবি না, রাস্তাঘাটে গাঞ্জামত খাবি, রাস্তাঘাটে গাঞ্জামত দিয়ে খা। মামার এনে গিয়ে আমি গাঞ্জামত খাইছি কিন্তু তারা বুঝতে দেয়নি। মামার এনে থেকে আবার মানে এক উলার কাছে বন্ধুত্ব হয়ে যায়, নাম হয়েছে তার আশিক। আর বাবার আবার গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় জোয়ার আড্ডা আর কি। তারপরে হ্যাঁ সাথে আমার সম্পর্ক হয়, কুলাডা মনে করেন আমার থেকে আরো 2 ইঞ্চি ছোট হবে কিন্তু বয়সে আমার থেকে আরো অনেক বড়। সে আবার সন্ত্রাসীর সাথে জড়িত,
ওইখানে থাকা অবস্থায় সম্পর্ক হয়েছে ছেলের সাথে।
জি জি
কি নাম ছেলেটা?
ছেলেটার নাম হয়েছে আশিক।
আশিকের সাথে আপনার বন্ধুত্ব?
জি জি জি
ওকে।
তারপরে আশিকে আমার সাথে একদিন পল্লী লয়, এমন পল্লী লয় ওর সাথে মানে সবসময় চলি গাঞ্জামত খাই বাবা ও বা আবার হ্যাট টাকা দেয় খেয়ে আমার এবার খায় হ্যাট টাকা দেয়। খাওয়ানোর পরে আবার মাঝে মধ্যে আমিও খাওয়াইতাম। ওরা ফ্যামিলি ঠিক আছে, ওর মা ও জয় খেলায়, ওর বাবা ও জয় খেলায়, সেও জয় খেলায়। ওরা ফ্যামিলি খুব মানে ভয়ঙ্কর, আবার থানার পুলিশ ওরার হাতের মুঠোয়।
ওকে
সব টাকা দিয়ে কিনা নেই, যদি জয় খেলা না পারে মনে করেন পুলিশে ফোন করে দেয়, পুলিশে আসামি ধরে ঠিক আছে, ওরা পাওয়ার দেখ পুলিশে পাওয়ার দেখ।
ওকে
তখনই মনে করেন আশিক নামের পুলার সাথে ঝগড়া যখন আমার হয়, ঝগড়াটা হয় এই মূল্য নিয়ে যেহেতু জয় খেলার মধ্যে বাজির টাকা সে পাইতো আমি দিইনি।
জি
তখন একটা মারামারি হয় যে মামা এটা শুনে, শোনার পরে বড় মামা তো স্ত্রী তার সে আমাকে মারে। তখন বড় মামা পরে কুচিন মারে, একদিক দিয়ে পুলিশে আরেক দিক দিয়ে হ্যাঁ তারপর অনেক তুই মারে এখন হ্যাঁ। তখন আমি আর ওরা মারি নেই, নামাই দা আমি গাছকে আমি মারবো, কালকে আমার পাড়াতে আবার মেয়ের কীর্তি করতে একটা বেলা মামার একটা মামারাই মারো। তখন মামারা মারছে, মামা হয়েছে শুধু মামা হয়েছে আবার মানে এলাকার বড় ভাই, এলাকার সবকিছু হ্যাঁ আবার ট্যাকেল দেয় যে হ্যাঁ শুধু বাইরে রে সবসময় হ্যাঁ দেয়। হ্যাঁ
ছোট মামা বড় মামা যে প্রসঙ্গ গুলো আসছে আমার এখানে, এই বড় মামা কোথায় থাকতো, কোন থানার এসপি ছিল?
হ্যাঁ সাত থানার এসপি ছিল।
মারামারি ঘটনাটা কোথায় মনে?
মোল্লাবাড়ির দক্ষিণখান
ওইখানেই ঘটেছে।
জি জি
আর সেই ছোট মামা যার কথা বলছেন আপনি বলছেন এলাকার সন্ত্রাসী ছিল, ওই এলাকারই সন্ত্রাসী ছিল?
সন্ত্রাসী বলতে সে সন্ত্রাসী করতো না কিন্তু সে
প্রভাবশালী ছিল।
জি জি
ওই এলাকাতেই ছিল।
জি 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 মোল্লাবাড়ি
সুহেল
মামার বড় ভাই,
মানে ওনার ছোট ভাই আপনাকে কাজ দিয়েছিল।
জি জি
বলুন। তারপর
তারপরে মনে করেন এই জায়গায় আশিকের সাথে এমন গেঞ্জাময়, তারপর আমি মামার এনতে চলে আসি, আসার পরে আমি আবার কমলাপুর আসি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটাতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, বিরতির ঘন্টা আমরা শুনতে পেয়েছি। আমরা ফিরার পর মাত্র 3 মিনিট পরে আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে যে অতিথি আমাদের সঙ্গে রয়েছে অনেক, অনেককে যদি আপনারা দেখতে চান, কোনো কোয়ারি থেকে থাকে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
তিন মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে অনেক রয়েছে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। লাখো মানুষের কাছে সে কনফেস করছে, তার জীবনের ভুল কি ছিল, অপরাধ কি ছিল, কেন হয়েছিল অপরাধী, সেই সব জায়গাতে আমরা আবারও যেতে চাই। আপনারা যদি ওকে দেখতে চান বা কোনো কিছু বলার থাকে, চলে আসবেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। হ্যাঁ, অনেক তারপর
তারপর যখন আমি কমলাপুর চলে আসি, আবার বোতল টোকাই, তখন মানে আমার খরচ এডিট চলে না, তখন আমি একটা মোবাইল চালাই, শারমিনের সাথে কথা বলতে হয়। তারপরে আমি আবার ঢুকে যাই, কই ভাই আমার
শারমিন তো আপনার সঙ্গে পোল্টি নিল, আপনি যেটা বলছিলেন।
জি জি জি।
তারপর আবার কথা বলতেন?
জি, তারপর আমি কথা বলতাম।
আচ্ছা,
তারপরে সে মানে আমার আবার অনেক কিছু মানে হ্যাঁ সে বোঝাইলো, তুমি আমাদের দেশে আইসো, তুমি তোমার আন্দোলন পল্লি নালে আমার মা অনেক মায়ের দূর করবে, আমাকে আমার বাবা অনেক মায়ের দূর করবে।
ওকে,
কারণ আমি আবার না মানে যেটা নিজের ভুল বুঝছে তার সাথে কথা বলি।
আচ্ছা,
তারপরে কথা বলতাম, বলার পরে দেখা গেছে গাঞ্জা উঞ্জা মহদুদ খায়া আমার আর কিছু থাকতো না, ঠিক আছে, মোবাইলে টাকা ভরা হতো না। তারপর আমি ওর সাথে মানে হাওলা তুলত করে বা যেভাবে কথাবার্তা বলতাম আরেকজনের টাকা নিয়ে, তখন আমি পুরাতন হয়ে গেছি গা। যারা নতুন আইতেছে ওরা পিছু পিছু পোলা পান, ওরা কাস্টম টাকা নেই নিয়ে চলে পরে। আবার হঠাৎ করে একদিন একটা মোটর সাইকেল দিয়ে একটা লোক আসলো,
জি,
আশা বলতেছে তোমাদের বড় ভাই কে?
আচ্ছা,
তখন ওরা বলতেছে যে জাহিদ ভাই আছে আর অনিক ভাই আছে। তখন করার ডাক দিছে, তখন আমার বললো যে তোমার বাড়ি কোথায়। আমি আবার মনে করলাম যে কোনো পুলিশ উলিশ নাকি, মানে আবার পোলাপান বেশি হয়ে গেলে পুলিশ আবার ধরে নিয়ে যায়।
আচ্ছা,
তখন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি কে? তখন আমার বললো যে দেখ তুমি আমাকে চিনবা না, তবে তোমরা একটা কাজ দিমো, তোমরা দেখো করতে পারবা কিনা।
ওকে,
মোটর সাইকেল নিয়ে আসছিল সিবিজেট। তখন একদম নতুন
এই লোকগুলো, এই লোকগুলো,
জি, তখন আমার বলতেছে একটা কাজ দিন তুমি করতে পারবা? কি কাজ? তখন কইতেছে তোমারে একটা জিনিস দিব। কি জিনিস? তো তোমারে একটা পিস্তল দিব, একটা লোকের মারতে হবে।
আপনাকে চেনে না, জানে না, শুনে না,
জি,
এই ধরনের কথা দিচ্ছে তারা বলছে।
জি জি জি। তখন আমার এই ধরনের যখন কথা বললো, ঠিক আছে, তখন আমি মনে করলাম সে কোনো আইনের লোকই আমাদের পরীক্ষা করতেছে। তখন আমি বলতেছি না এই ধরনের কাজ আমি পারবো না, তাহলে তুমি রেল স্টেশন থাকো না, তোমার জেনে পামো আমি মেরালাম,
এই ধরনের কথা বলো।
জি জি। আমাকে তখন এই জায়গাতে নিয়ে আসে, মানে মেন রাস্তার ছাইডে যে জায়গায় ফুলাফান ছিল, ফুলাফানে এনতে আমার মোটর সাইকেলের উপরে উঠায় নিয়ে আসে মেন রাস্তার ছাইডে।
ওকে,
তখন আমার বলতেছে আমাকে দেখেন আমি পিস্তল আপনি আমাকে দিবেন, এইসব কাজ আমি কখনো করি নাই, যদি ধরা খাই পুলিশে আমার মাই যাবে একদম।
ওকে,
তখন আমার মামারা পরিচয় দিব না আমাকে, কারণ এখনই দেয় না পরবর্তী আর কি দেবে। তখনই কইলাম যে না ভাই আমি এরকম কাজ করতে পারবো না। তারপরে মানে আমার একটা চর মারে, একটা চর দেয়। তখন আরেকজন সাথে আসছিল, সে আমাকে একটা চর মারে। আবার কালকে আসতেছি, তখন মনে করেন সেজন কালকে আসতেছে, তখন আমি কারোর কাছে কই নাই, তখন বুঝতে পারতেছি যে দুই সে কোনো আইনের লোক হতে পারে, তখন আমি কারো কাছে কই না, বয়ে কারো কাছে কই না, তখন আবার কই না, ওরা সাথে তো মিশলে দেখেছে টাকা কামানো যাব, মানে সেটা আমি একা একা সিদ্ধান্ত নেই, আমি আর কারো
কাছে নিজে থেকে সিদ্ধান্ত
যে টাকা কামানো যাবে, তাহলে ওরা সাথে মিশা দেখি কি করা যায়। তখন সে আবার কালকে আসলো, কি রে সিদ্ধান্ত কি দিছি, মামা আমি রাজি, ঠিক আছে শয়তানি করে জড়িয়ে করলাম যে আমি রাজি, রাজি নেওয়া পারবি তুই, পরে তখন আমার সে পিস্তল দেয় নাই, তার নাম হলো আকাশ, তারপর সে আমাকে নিয়ে যায়, আমাকে নিয়ে যায় গাজীপুরে এক বাসাতে, ওরা আবার এনে ছয় জন একসাথে থাকে মেস।
জি
তখন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি স্টেশন আমাকে চিনলেন কিভাবে বা আমার কাছে গেছেন কিভাবে, তখন বললো কন্যা আমি কারো কাছে যাই না, প্রত্যেক স্টেশনে আমার লোক আছে।
ওকে
তখন মানে অনেক চেষ্টা করছিলাম যে জিজ্ঞাসা করতে যে স্টেশনের মাধ্যমে আপনার লোক কেডা কেডা, মানে তাদেরকে আমি চিনবো, ঠিক আছে আমি এরকম মানে প্রশ্ন করছিলাম, সে আমাকে বলে নাই।
জি
তোরে যেই কাজ দিচ্ছি তুই এই কাজ করবি, সে আবার মানে এক ধরনের নেতে মতন মানে ফাটফুট নিত আর কি। তারপরে যখন সে আমাকে জিজ্ঞাসা করে যে তোর বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, তখন আমি বলি দিই আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, পরে আমার বলে যে তুই এক কাজ করবি, একটা লোকের মারতে হবে, আমি কেমন লোক ব্যাংকের তো বাইরে হবে, তখন তুই এটার মাইরা টাকা নিয়ে আসবি, তখন আমি জিজ্ঞাসা করলাম যে লোকটা কে, তখন আবার কোথায় ব্যাংকের ম্যানেজার, তো তখন আমি না করি যেহেতু না আমি পারবো না, কারণ একটা ব্যাংকের ম্যানেজারের সাথে অনেক লোক থাকে, কোথায় এখন না পারলে টাকার একটা ব্যাগ দেখবি, ঠিক আছে এটা নিয়ে আসবি, কালো একটা ব্যাগ সে এরাত করে টাকা নিয়ে যায়, তুই এটা নিয়ে আসবি, যা পাইবি তুই অর্ধেক আমি অর্ধেক। তারপর আমি এটা তো রাজি হইনি।
লোকটা কি একাই ছিল নাকি সাথে আরো বেশ কয়েকজন ছিল?
না সাথে আরো পাঁচ ছয় জন ছিল।
ওকে
তখন আমি এদের মধ্যে রাজি হইনি, যখন আমি এটা করতে পারলাম না তখন আমার বললো যে কি করবি তুই, তুই এনে তাইকে কি করবি, রেল রাস্তার মধ্যে চল আমরার সাথে, তখন আমার ওরার সাথেই আমি রেল রাস্তার সাথে ওরা আবার চিনতে উন্তায় করতো, মানে হ্যাঁ বলতেছে আমার রেল রাস্তার মধ্যে এগারোটার পরে যা মানুষ পাইবি, মানে ছুরি টেকায়া পিস্তল টেকায়া লওয়ার জন সেও আমার সাথে থাকবে।
ওকে
তখন আমি আরো চারজন আর আকাশ বাজার ছিল, তখন আমরা রেল রাস্তায় যাই, প্রথমেই এক লোক, আমি প্রথম দিন যেদিন যাই সেটা আমরা বুঝতে পারি না যে সে বউ নিয়ে যাচ্ছে রাত প্রায় এগারোটার দিকে।
ওকে
তখন কাউনা সে জায়গা নাম হচ্ছে কাউনা, সেখানে আমরা দাঁড়াই, তখন আমরা ঠেক দিই রাস্তার মধ্যে ঠেক দিই, সে কি আছে তোর সাথে দিয়ে না, তখন সে বলতেছে তুই কে, অস্পতনাম সিঙ্গেলে যে তখন বলতেছে যে তুই কে, আমি কই আমাকে চিনবেন না আপনি, আপনি যা চাইছি তার সুন্দর মতো দিয়ে দেন, আর নাই তো পরবর্তীতে সমস্যা হবে।
এটা কি আপনি একাই করেন নাকি
না সাথে আরো লোক আছে, ঠিক আছে ওরা হচ্ছে রেল লাইনের সাইডে,
কিন্তু ওর সামনে আপনি শুধু একা?
জি 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 ওর সামনে শুধু আমি একা। তখন আমার কি করলো ধাম করে একটা ঠিক আছে মাথার মধ্যে মাইরা বই, মাথার মধ্যে মাইরা বইতে ওরা আসলো, আইসা মাইয়া ডালে নিয়ে গেল, মানে ওরা দইরা ঠিক আছে অগ্র প্রথম মাইর দিছে ধামধুম মারছে, মারার পরে কোন লোকজন নাই সাইডে কাউনা এয়ারপোর্ট যাইতে যায় ওটা এর ভিতরে পুকুর পারে সাইডে যাবার পুকুর আছে, অগ্র মাইর দিছে মাইরা মানে রক্তুক্ত বাইর করে লাইছে গুছিয়ে উছিয়া
ওই লোকটাকে,
হ্যাঁ যে লোকটাকে সাইডে পালায় দিচ্ছে। জি জি তখন
সাদা কে ছিল?
তার ওয়াইফ ছিল।
ওকে
তার ওয়াইফটাকে তারপরে ওরা নিয়ে নষ্ট করে মানে সাইডে ফালায়া, ঠিক আছে
আপনারা কিভাবে বুঝেন যে ছিল?
তারপরে এটা আমরা পরবর্তীতে খবর শুনি যে সে
কোথায় খবর শোনাবে,
খবর আমরা এইভাবে শুনি যে পরের দিন খবর শুনি যে এমন মায়ের দেওয়া হয়েছে তাকে যে সে আর উঠতে পারতেছে না, তখন ওর ওয়াইফটাকে যখন মনে করেন খারাপ কাজ করে বেলেদের টাইম দেওয়া হয় আর মানি ব্যাগ দেওয়া নিয়ে আসা হয়, তার মানি ব্যাগ দুইটা কাট ছিল, আর দ্বিতীয় কত হয়েছে সে তাকে জানতে নেওয়া হয়েছে কারণ আমাদের লোক ছিল, সে তখন বললো যে লোক তাকে হাসপাতালে নেওয়া হয়েছে মার্সি প্রায় 11টার দিকে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে 5টার দিকে।
ওকে,
মানে সে অজ্ঞান অবস্থায়, সে আর কিছু বলতে পারে না। আর তার বউরে এই জায়গায় কোসে আর বউরে ছাইরা দেওয়া হয়েছে তেজগাঁও এর পরে, এর বউরে আবার এনতে ফের দিয়া লয়ে যাওয়া হয় তেজগাঁও রেল স্টেশনে, তখন কাউনার থেকে প্রাইভেট দিয়ে নেওয়া হয়।
ওকে,
প্রাইভেটের ড্রাইভারও ছিল মানে এগুলির সাথে জড়িত, আর আমি ছিলাম একদম নতুন।
ওকে,
তখন মনে করেন ওর বউটা এনে ছাড়া দেয়, আর বউ বলতে পারে না। তারপরে ওর বউ আবার খবর পাঠায় যে আমার স্বামী তখন মারারেন হাজবেন্ড কে হাসপাতালে নেওয়া হয়। তারপরে এই জায়গাতে প্রায় আমরা টাকা পাই 1700 টাকা, আর মহিলাটারে যে বেলের দে টানুন দেয় ঠিক আছে দেখে আমারই মনে করেন কঠিন খারাপ লাগে, যেটা আমি কি কেমন মানুষের সাথে যোগ দিলাম টাকার জন্য মানে অস্পতম। তখন আমার বলছে যে তোর ভবিষ্যৎ আমরাই করবো, তোর তো মা বাপ নাই গে। আমি আবার ওরা কইছি যে আমার আবার মা বাপ নাই গা, কিন্তু আমার যেভাবে ভালো হয় আপনারা এইভাবেই দেখেন। তারপরে যখন আমরা এখানে চলে আসি 1700 টাকা নিয়ে আসি, 1700 টাকা দেয়া আমার এতে মাত্র 200 টাকা, কয়েটা তুই আজকে নতুন তুই যে সরকারি চস এটা লেগে তোর আজকে 200 টাকা দিলাম। আমি কই 200 টাকা কোন বুঝে দেন আমাকে, না তুই আরো টাকা পাইবি, এটা তো তোর আজকে প্রথম, আর নাই তো ওরা মানবো না। তো মানে আমার কয় কি দেখ, আমরা বিএনপিও করি আওয়ামী লীগও করি, আমরা দুনো দলই করি, আমরা যে পক্ষ থেকে টাকা আসবে আমরা সেই পক্ষে যাবো, তুই নতুন ঢুকছ তুই আস্তে আস্তে সবই বুঝবি। সে আমার এই কথা বলে, আর আমি কেলে ওরে একটা কথাই বলি, দেখেন আমার কিন্তু সামনে ভবিষ্যৎ অন্ধকার, আমি যেগুলি করতেছি আমার একটা জিনিস কিনে নেন, আমি গাঞ্জা মদ আমি যা কিছুই খাই সব মানে আমার মাথাটা একটু ঠিক থাকে আর কি, ব্রেন হারাই না। তখন আমি ওর যখন মানে এইভাবে বললাম তুই আসতে থাকতে থাক, তোর টাকা আমরা বাড়াই দিব, তোর ভবিষ্যৎ আমরা দেখব, তোর কত টাকা লাগবে। তারপর আমি কই না দেখেন এভাবে তো আমার দিন চলবে না। তখন ওরা আবার বলতেছে যেতেন না তুই কাজ করবি কলকাতা থেকে ককটেল মারছি। আমি ককটেল আমার তার মন ককটেল যে মার মন ধরা খাইলে এটার মধ্যে উপায় নেই, ককটেল মারা সিস্টেম আমরা দিয়ে দিন। তখন মনে করেন আমি কই না দেখেন মানে ওরা কাছে খুব মাপ চাই যেতে ভাই আমার এই সব লাইনে নিয়ে না, আমি স্টেশনের লোক আগে বোতল ঢুকাইতাম, আমি এখন বোতল ঢুকে মুখ আমার তখন আমার বলে দেন তুই তো আগে বোতল টুকায় বাদ খেতি, আর এখন তো আমাদের সাথে চলাফেরা করস প্রতিদিন চিনতে উনতে টাকা পা, তুই পারবি নাকি লিখে পিস্তল লাগে তোর আরেকটা দিন। এই সময় আমার পিস্তল একটা দিচ্ছিল 6 রাউন্ডের, তা এটা আমি কখনো ভাই ব্যবহার করি নাই। তারপরে সে আমার চিনতে উনতাই তোর করতি। তারপরে আবার একদিন ওর সাথে ঝগড়া, ঝগড়া হওয়ার পরে সে আমাকে মারে।
কে?
আকাশ ভাই।
ওকে,
আকাশ ভাই যখন আমাকে মারে তখন আমি বললাম তোমার সাথে আমি থাকবোই না ভাই, ঠিক আছে আমার মাই দাম, আমার এমনি কোনো জীবনের দাম নাই পরেও কোনো দাম নেই, তাই আমার মাই দিয়ে ফেলো এটাই ভালোইব। পরে আমি কই দাও তোমার সাথে আমার একবার চলাটাই আমার ভুল। এভাবে থাকতে থাকতে হঠাৎ করে আশিকের ঠিকানা আমি খালি খুঁজতেছি, পাইতাছি না মানে কোনোভাবেই পাইতাছি না, ঠিক আছে। মামা কিন্তু করে ঠিক আছে জেলে যে বইরা দিছিল সে কিন্তু জেলে প্রায় 3 বছর থাকে, 3 বছরে মনে করেন ওর বাবার 5-7 লাখ টাকা জায়গা।
আচ্ছা,
তো আমি এটা মানে খবর নিয়ে ফোনে উপরে বুঝতে পারলাম যে আমার সাথে গেঞ্জে মার পরে। তারপর আমি আশিকের সাথে আমাকে দেখ বন্ধু আমি তোর সাথে বন্ধুত্ব করতে চাই এবং নতুন করে ঠিক আছে অতীতে যা হয়েছে সব ভুলে যা, কারণ তোর সাথে আমার যা একটা সম্পর্ক ছিল আগের সেটা আমি করতে চাই, যা হয়েছে ঠিক আছে তোর কাছে বন্ধু হিসেবে মাফ চাই, তুই আমাদের ক্ষমা করে দে ঠিক আছে তোর সাথে আমি চলবো। কিন্তু এখন যারা সাথে ছিল ওরা মনে কর খারাপ, তুইও তো খারাপই আর আমিও তো ভালো না, আমিও তো খারাপই, আমরা সবাই একসাথে থাকি। সে আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুই আমার সাথে দেখা কর, সে আমার একই কথা বলে যে তুই আমার সাথে দেখা কর। মানে আমি আর মনের ভিতরে একটা ওই আমার জন্য 3 বছর জেলে তাই খেয়েছে ওর সাথে দেখা করতে, সে কিন্তু খুবই খারাপ। তখন মনে করেন আমি আশিক এর সাথে নায়করা ওর বন্ধু আছে আবার আলামিন, আলামিনের সাথে কথা উত্তা করি, মোবাইলে আলামিনের নাম্বার নেই আরেকজনের কাছ থেকে নিয়ে, তারপর আলামিনের সাথে কথাবার্তা বলি, বলার পরে আলামিনে আর আশিকের সাথে আমার মিল কইরা দেয়। মিল কইরা দেয় কোনখানে? মিরপুরে। মানে ওর বয়ের ঠেলা আমি ওর সামনে যাই না, আমি কইছি যে মিরপুরে আস, আসার পরে আমরা সবাই এখানে কথাবার্তা বলবো। তারপরে হ্যাঁ মোটরসাইকেল নিয়ে আশিকে আবার মনে করেন সে ঘর থেকে বাইরে হলে ঠিক আছে তার সাথে 10টা পোলা থাকবেই, এবং কি 10টা পোলারে পুরা খরচ দিয়ে চালায় আনি সব সময়। তারপর আসার পরে সে আমার কথা দিল, দেখ তুই আমার সাথে কোনো ক্ষতি করস নাই, তোর মামা করছে, তো আমি তোর সাথে পাল করছিলাম যার কারণে তোর মামা আমার জেলে ঢুকাইছে, তোর মামাকে আমি ছাড়ব না, আজকে হোক কালকে হোক, ঠিক আছে, তোর মামাটা যদি আমি সিঙ্গেলে পাই তারে মনে করে একটাই এক রাউনি তার পিছনে খরচ করবো বেশি করবো, তখন আমি কই দেখ ওহানার এডু করিস না, ওখানে আমার মাথার বুদ্ধি উদ্ধি আমার হইতেছে না, আকাশ ভাই আমার মনে কর এমন এমন আটকায় রাখছে, তার লাইনে তো আমি বাইরে আইতে চাইলে সে আমাকে হুমকে দিয়ে দিতে মাইরা লাগবো, আমার কোনো জায়গায় রাখতে পারবো না, আর আমি চাই না যে আমার লাগিয়ে ঠিক আছে মানুষ ক্ষতিও ক্ষতিগ্রস্তকে আমি এটা চাই না, আমার কষ্টেন মাত্রই তার বিনিময়ে টাকা দিব, তখন আমার কথা এরকম তোর কত টাকা লাগবো, সে আমাকে এই কথা বলে একটা লাগতে না তোর কত টাকা লাগবো সব আমি দিব, সে আমাকে বলতেছে তুই আজকের থেকে আমার সাথে থাকবি। তারপরে আমি আশিকের কাছে যাই, আশিকের কাছে যাওয়ার পরে আকাশ ভাইয়ের সাথে আমার শুধু ফোনে কথা হয়, সে আমাকে আরেকদিন ঠেট দিতেছে যে পরে আমি যেখানে পাবো এখানে কুবাইয়া মারবো, কেন ওর সাথে যাই না দেখা, সে আমাকে করতেছে, আবার সে আবার আমাকে দোকানে যে মনে করেন যারা দোকান বন্ধ করা যেত আকাশ ভাই আবার আমার মানুষের দোকানে করতে দিত তালা ভাইঙ্গা সাঁটার কাইটা টাকা পয়সা নিয়ে একে থেকে
এগুলো বলতো,
জি এগুলো বলতো, তখন এগুলো আমি করছি।
আপনি এগুলো করেছেন?
জি মাঝে মধ্যে আমি করেছি।
প্রিয় শ্রোতা, আমরা বিরতি শব্দ পেয়েছি এখানে, ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06 আর এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের সামনে কনফেস করতে চান, অপরাধগুলো স্বীকার করতে চান, চলে আসতে পারেন আমাদের জেভিএসবির মঞ্চে। এখানে আসার জন্য আপনাকে ফোন করতে হবে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপর আপনি ফোন থেকে যে নির্দেশনাগুলো শুনতে পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরে আসছি ঠিক রাত 12:06। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
92.2 জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা তারা করবে। মনে রেখো, জীবনের কাছে কাছি, সুন্দর আগামী টাকা গড়বে। আমরা সবাই আছি জীবনের কাছে কাছি, সুন্দর আগামী চাষা করবে। মনে রেখো,
charge yourself. 12টা থেকে 6 হচ্ছে সময়। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আপনাদের সবাইকে একটি এসএমএস পোলের মুখোমুখি করতে চাই। আপনারা এতক্ষণ যারা শুনলেন আমাদের আজকের এই অতিথি অনেককে কতটুকু বিলিভ করার মতো মনে হয়েছে আপনাদের কাছে, আপনারা চাইলে ভোট দিয়ে জানাতে পারেন। এসএমএস পোল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শ্রোতা। আপনারা জানেন যে পার্সেন্টেজের জায়গাতে যদি ইয়েস পার্সেন্টেজ নো পার্সেন্টেজ চাইতে কম হয়ে যায় তাহলে আমরা কিন্তু আমাদের অতিথিদের বলার সুযোগ দিই না। যদিও আজ পর্যন্ত জেবিএসবির ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এসএমএস পোল মূলত এই জন্যই রাখা হয়েছে। আপনারা ভোট করতে পারেন। ভোট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC, আমাদের স্টেশনের নাম, প্রথমে ABC স্পেস দিয়ে আপনার ভোট ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নাম্বারে, অর্থাৎ 2221 নাম্বারে। আমরা একটু পরেই জানিয়ে দেবো অনেককে আজকে কত শতাংশ মানুষ বিলিভ করতে পেরেছে এবং কত শতাংশ মানুষ বিলিভ করতে পারেনি। আপনারা সবাই পাঠাতে থাকুন ভোট, আমরা অনেকের কাছে আবারও ফিরছি। হ্যাঁ ঠিক আছে, তারপর কি হলো? আপনি বলছিলেন যে আশিকের সাথে এক ধরনের বন্ধুত্ব সম্পর্ক করে এবং আশিকের কাছে আপনি থাকেন।
জি জি জি। তারপরে আমি আশিককে বললাম যে আশিক, আকাশ ভাই তো আমার দোকানে অচিন্তে উন্তে করাই তো, তখন সে আশিকে আমার সবকিছু আমি দেখতেছি। তখন আশিকে আবার আলমিনের কাছে ফোন দেয় যে আলমিন গাজীপুরের মধ্যে থাকে কোনাবাড়ি আকাশকে দেওয়ার খুঁজ লাগে। তখন আমি আশিককে খুব বাঙ্গায় কইলাম যে দেখ দোষ, তুই যদি আমার এমন টেকের না দেশ ঠিক আছে, আমি আর মানে বাস মুদে এমন কোনো গ্যারান্টি নেই। তারপর আশিকে গিয়ে দেখে যেতে ওরে এক বড় ভাই,
আকাশটা ওরই এক বড় ভাই।
জি জি, মানে বড় বেসের আর কি।
ওকে,
তখন এসে এই জায়গাতে চুপচাপে চলে আসে, ক ভাইয়া খালি এতটুকু কইছে যে ভাইয়া উনিকে আমার সাথে চলাফেরা করে, উনিকে আমার বন্ধু, সে এই কথা বলে আশিকে। তারপরে সে যখন এই কথা বলে, বলার পরে আমার কয় কি কথার আর কোনো চিন্তা নাই, এক কাজ কর তুই আমার সাথে এইভাবে থাক। তখন আমি মানে ওরা রুম নেই টঙ্গি, টঙ্গি আশিকটা রুম নেই, টঙ্গি রুম নেওয়ার পরে আমরা একটা নিয়ম ছিল যেতে এক জায়গায় মারামারি করতাম, মারামারি কইরা আজকে যেমন মারামারি করছি ঠিক আছে, মাথা উতা ফাটাইয়া ঠিক আছে, তখন মনে করেন আমরা এলাকায় থাকতাম না, এই জায়গাতে চলে যাইতাম। চলে গিয়ে মনে করেন আবার যখন মনে করেন এক সপ্তাহ হয়ে যাইতো, ঠান্ডা হয়ে যাইতো, তখন মনে করেন আবার চলে আসতো। আবার আমরা এলাকার বড় বাইরা মনে করেন টাকা দিয়া রাখতাম আর কি, যারা বিচার আচার করবে তারা মনে করেন আগে টাকা দিয়ে দিত আশিকে, তখন বিচার আর কি কমাপসা করতাম যে ভাই ভুলে গেছে। মানে সে যত বড় গডফাদার হোক না কেন, মানে এলাকার দিকটা আশিকে লাগে সেটা কিছুই না। কারণ আমি মোল্লাবাড়ির কথাটা বললাম, তখন মামারা আবার আমার ডাকে আশিকের কাছে আসা পড়তে।
আচ্ছা,
তখন মামারা যখন আমার ডাকে ঠিক আছে, আমি আর কইন যে না মামা আমি যাবো না, আমার ভবিষ্যৎ আছে সেটা আমি চিন্তা করবো আশিকের সাথে, তাইকা তোমরা আমার ভবিষ্যতে কইরে দিবা না। আমি যখন সেই কথা বলি তখন মামারা কন না তোর ভবিষ্যৎ তো আমি করবো তুই চলে। তখন আশিকে আমার একটা কাজ দেয় প্রেম বাগানে, মানে আমরা চারটা মোটর সাইকেল ঢুকি।
প্রেম বাগান কোথায় এটা?
এটা দক্ষিণকানের আগে কসাই বাড়ির পরে।
ওকে, প্রেম বাগান নামে জায়গা আছে আমার, ঠিক জায়গাটার নাম প্রেম বাগান।
জি জি জি।
ওকে,
সেই জায়গার মধ্যে আমরা চারটা মোটর সাইকেল ঢুকি 10টার পরে। এই জায়গায় একটা মাইয়ার আমার পছন্দ হয়, মাইয়াদার মা আর ওরা সবাই একসাথে আসে, অনেক পুলা মাইয়া এখানে সবসময় আড্ডা দেয় আর কি। তখন আমি ওদের জিজ্ঞাসা করি যে এই মেয়েরা তো আমার পছন্দ হয়েছে, কাজ কর, মেয়েদের প্রস্তাব দিয়ে আসি। তখন আশিকে আমার বললো যে তুই মেয়েদের তুই প্রস্তাব দিবি কিভাবে, তুই প্রস্তাব দিবি মেয়েদের? তখন আশিকে আমি আর প্রস্তাব দেয় না। তখন আমি আবার আলমিনে পাঠাইলাম যে দোষ মেয়েরা আমার অনেক পছন্দ হয়েছে, দেখ তুই প্রস্তাব দে, দেখ আমার কথা কয়ে দেখ, যদি রাজি হইতে তুই তুই ওইভাবে প্রস্তাব দেয়, মানে আমার একটা গালি দেওয়ার কথা বলো, আগে মেয়েদের ঠিকানা জান বাড়ি কইতাম, তারপরে তুই মেয়েটার সাথে কথা বল। তখন আমি গে দেখি যে কাজ পুরা পরে কাজ করা মাইয়াদার মানে পিছু পিছনে যাই, আমরা তো যাই মোটরসাইকেল দিয়া, তখন মাইয়ারা আমরা ফ্লো করে। তারপর মাইয়ারা বাড়িতে যাই, যাওয়ার পরে মাইয়ার মা মানে তখন আমরা দুরা গালি দেই, তখন আমরা চলে আসি ঠিক আছে। তখন আশিকে পরের দিন কইতেছে কো মাইয়াদার ভাইয়া খুব ডেন্ডারাস, আমি কইতে কাজ কর দেখে আর ভাইয়াটারে নি করতে পারো। আশিকে তখন মানে কোনোভাবে করবে না, ক দেখ আমার মন মেজাজ খারাপ করিস না, তুই আমার মন মেজাজ খারাপ করতেছস, আমি পার মনে মেয়ের দ্বারে। তারপর আমি আবার যাই আকাশ ভাইয়ের কাছে, আকাশ ভাই আমার বললো যে তুই এক কাজ কর, তুই মেয়ের যেহেতু পছন্দ করছস আইনে দিব, তুই আমার আরেকটা কাজ কর।
মানে এটা হচ্ছে যে আপনি আশিকের কাছ থেকে চলে গেলেন আকাশের কাছে, যে আকাশের কাছ থেকে চলে আসলেন আবার আশিকের কাছে, এবং এই মেয়েটার জন্যই আপনি মূলত আবার সেই আগের জনের কাছে চলে যান যে আপনাকে মূলত ব্যবহার করতো।
জি জি জি।
শারমিনের সাথে আপনি কি করলেন? শারমিনের সঙ্গ ছেড়ে দিলেন কেন?
শারমিনের সঙ্গ ছেড়ে দিছি, তারপর দেখা গেছে সে আমার সাথে মানে একদমই এখনো সে আমার আজকে তার সাথে কথা হয়েছে কর না
তুমি আমার নাম্বারে ফোন দিও না, তোমার আমি চিনি। মানে সে হয়েছে মানে এখনই
একটা বিষয় আপনাদেরকে নোট করি, ওর কথা শুনে আপনাদের প্রচন্ড বিরক্তির উদ্রেক হতে পারে, খুব স্বাভাবিক। কারণ ও কিন্তু ছোটবেলা থেকে ফ্যামিলি বলতে যেটা বোঝায়, মানুষ হওয়া যেটা বোঝায়, ওর কথাবার্তার ধরনের ভেতরে যে ধরনের পোলাইটনেস থাকা বোঝায়, সেগুলো নেই। তার প্রধান এবং প্রধানতম কারণ হচ্ছে, একটা শিশু যখন ছোটবেলাতে পরিবারের মধ্যে বড় হয়, সেই পরিবার থেকে সে অনেক কিছু অ্যাডাপ্ট করে, কিভাবে কথা বলতে হবে, কিভাবে গুছিয়ে বলতে হয়, কিভাবে নিজেকে প্রেজেন্টেশনের জায়গাতে নিয়ে যেতে হয়, এই জিনিসগুলো পায়নি। এবং যে কারণেই ও কিন্তু খেয়ে হারিয়ে ফেলছে, কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে বলছে, আপনারা নিশ্চয়ই খেয়াল রাখছেন, এবং শোনার জায়গাতে আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে। কিন্তু This boy is very much important for the society because ওর মতো টোকাই সমাজে অসংখ্য আছে, এবং যাদের জীবনের অপরাধগুলো, যারা অপরাধী ইনফ্যাক্ট, কোনো না কোনো ভাবে আপনি মিল খুঁজে পাবেন। তারা কিভাবে অপরাধী হয় এবং আমাদের সমাজে যখন আমরা বের হই, আমাদের কমিউনিটিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে, এরা ভালো থাকা ছাড়া, এদেরকে ভালো করা ছাড়া একটা সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়। আমরা আবারও ফিরছি আপনার কাছে। বুঝতে পাচ্ছি আপনি ওই পাত্তা বলে যেটাকে, আপনি সার্বিনের কাছ থেকে পাত্তা পাননি, যে কারণে আপনি আরেকটা মেয়ের প্রতি ইয়ে হয়েছেন। তো আকাশের কাছে গেলেন, আকাশ বললো যে ম্যানেজ করে দিবে, কিন্তু একটা কাজ করে দিবে।
হ্যাঁ, একটা কাজ করে দিবে। তখন আমি বললাম যে কাজটা কি, তখন আমরা বললো যে আমার এক বন্ধু আমার সাথে শত্রু মিনতে করছে, মানে তারই বন্ধু, তার যদি আমি মাইরা লাই, আমার মানে সে মেয়েটা যে বোক, সে আমাকে আইনা দিবে। তখন আমি যখন বললাম যে আমি পারবো, মেয়ে মেয়ের জন্য আমি সবকিছু করতে পারবো, যেহেতু মেয়েটা আমার পছন্দ হয়েছে, এটা আশিকে হাত মানছে, তো আমি এটা পারবো, ঠিক আছে, আমি যেভাবে করবো।
আপনার প্ল্যান কি ছিল মেয়েটাকে নিয়ে, কি করবেন মেয়েটাকে আপনার কাছে না দিবে, মানেটা কি?
মানে মেয়েটাকে আমি বিয়ে করবো না, মানে এমন একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি চিন্তা করছি যে
তখন আপনার বয়স কত,
16 বা 16.5?
পড়াশোনা তো কিচ্ছু হয়নি, পুরোপুরি অফ।
জি জি না জি না।
মেয়েটা কি করতো ওই সময়টাতে?
মেয়েটা স্কুলে
লেখাপড়া করতো।
জি জি।
কোথায় থাকতো?
কাঁকুড়া, লেখাপড়া করতো উত্তর।
ওর বাবা কি করতো?
মেয়ের বাবা সেটা আমি কখনো জিজ্ঞাসা
করি, জানেন না কি কাহিনী, সেটা কিছুই জানেন
না। জি না জি না। মানে তখন আমি
এক ধরনের কিশোর ফ্যান্টাসি যেটাকে বলে, মানে জীবন সম্পর্কে জীবনের কোনো বোধ নেই, কিন্তু কত বড় বড় ভুল করে ফেলছে। ওকে, হ্যাঁ বলুন।
তারপরে সে যখন আমাকে বলে যে তুই আমার কামটা কর, তোর কাম আমি করব, তখন আমি বলি ভাই একটা না, বন্ধুরা লই আর এই মেয়ে লাগে, আমি আরো 7টা খুন করতে পারবো, মেয়েটা আমার পছন্দ হয়েছে, মানে মেয়েটা আমি যে বোক বিয়ে করবো, আমার তো জীবনে কেউ নেই। তারপরে সেই লোকটার ঠিকানা নিলাম, তারপরে সেই লোকটার সাথে আমি ফোনে কথা বলি, ফোনে কথা বলার টাকা আকাশ ভাই দেয়, সে নাম ছিল জাকির, তখন আকাশ ভাই আবার প্রতিদিন এই খাওয়ায় সব খরচ, হ্যাঁ গাঞ্জা মঞ্জা সে খাওয়ায় আমাকে সব সময়। তখন আমাকে এই কাজ আমার জন্য মানে খুবই এমন, তখন জাকির, আমি জাকিরের সাথে বন্ধুত্ব করি, এই সময় জাকির থাকে কালশিতে।
কালশি?
জি জি জি, কালশি লালমাইতিয়া। কিন্তু কালশি লালমাইতিয়া আমি তার আগেও আসছি।
আমাকে একটু বলেন তো যে জাকির কি করতো মূলত? জাকির সন্ত্রাস করতো
না, জাকিরা নেতারার সাথে মিটিং উঠিং এ যাইতো।
ওকে, ঠিক আছে, আপনাদেরই মতো একজন?
জি জি জি, আমাদের মতো একজন। তখন তার সাথে চলাফেরা করি, বন্ধুত্ব করি, বন্ধুত্ব করার পরে কালা পানিতে তাকে একদিন নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কালা পানিতে গিয়া বাউনিয়াবাদ একটা জায়গার নাম আছে, আমরা ওই দিক দিয়ে ঘুরে আসি। তার আগে আমি আকাশ ভাইয়ের সব কিছু বলি, আমরা অমুক জায়গায় আসি, আমরা এদিক দিয়ে এদিক দিয়ে যাই থাকি, মানে ওরে আমি সবকিছু আস্তে আস্তে বলে দিই। আমাদের আগের একটা প্ল্যান ছিল, দুইজনে খাইছি রাব্বানি হোটেলে, দুইজনে খায় বাইর হয়েছি 11 নম্বরে। তারপরে এদিক দিয়ে গুজা ভাও নিয়ে যাই। যাওয়ার পরে মানে এই জায়গায় সন্ধ্যার পরে আর কোনো লোক নেই, তারা আগে একটা প্ল্যান করে রাখে, যেটা মানে আমরা আসার পরে এমন কি তারে একদম দুনিয়াতে বিদায় করে দিচ্ছে। তো আমি তারে দুইটা সুদিরে পার মাই একসাথে আমরা যখন যাই, তখন তারা মানে সামনে দিয়েই আক্রমণ করে। আক্রমণ করার পরে মানে প্লেনটা ছিল আমারই, ছুরি দিয়ে দুটা পার মারে, পার মারার পর সে পয়দা দেয় যে অনেক গুসে, সে ছুরি দিয়ে পার খাওয়ার পরে মনে করেন আমাদের সাথে সে লড়াই করতেছে।
কয়জন ছিলেন আপনারা?
আমরা ছিলাম তখন প্রায় 8 জনের মতো।
8 জন মিলে একজনকে মারতে?
জি জি জি, 8 জন মিলে একজনকে মারতেছে, মানে তারে কেউ যে ঠিক আছে নিয়ে যাইব মানে এমন লোক নাই। তখন জায়গাটা আমার সেই সিনেমায় দিছিল
আকাশ,
জি আকাশ ভাই।
ওকে, ওখানে আগে থেকে লোকজন ছিল?
জি 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 জি।
ওকে,
তারপর সুরিদে পার মারার পর সে আমাকে একটু ঘুষি মারে, মানে সে সুরিদে পার খাইছে, মানে তার সুরি পেটে দিত, দুইবার করে ঢুকাই দিছে দুইটা সুরি। তারপরে সে আমাকে মনে করেন একটা ঘুষি মারে, কনিক তুই আমাদের কি করলে রে, ঠিক আছে। আবার আকাশ ভাই আমার একটা লোক দেখাইছিল, যেটা আমার এই কারণে ঠিক আছে 10,000 টাকা দেবে সে। এর মধ্যে সুরিদে পার খাইছিল, আমরা সবাই বাইকে যাই, তারপরে হাসপাতালে নেওয়া হয়, ঢাকা মেডিকেল নেওয়া হয়। ঠিক আছে, সে এনে মারা যায়। সে যখন এনে ঢাকা মেডিকেল মারা যায়, তখন তার ফ্যামিলি থেকে লোক জানাইছে ওকে নিয়ে যাবে। তারপরে আকাশ ভাই আমার বলছিল 10,000 টাকা দিবে আর এই মাইয়াটাকে আইনে দিবে, কিন্তু সে 10,000 টাকা দেয় নাই, মাইয়াটাকে আইনে দেয়।
এই যে ছুরিতে পার মারার কাজটা, এই কাজটা কি করেছিল আপনি?
না মানে প্ল্যান ছিল আমার ওই জায়গায় খালি ওরা পৌঁছানো,
পৌঁছে দেয়।
জি জি,
কাজটা ওরাই করেছে।
জি, কাজটা ওরাই করছে। তারপরে অরেন চাইছে, ঠিক আছে, সে আমার টাকা দেয় না, তখন টাকা নিয়ে তো আমি গেঞ্জাম করতে চাই না, কারণ ওরা সাথে আমি পারবো না। তখন কই ভাই আমাদের, তারপর অনেক অনুরোধ জানাই দিতে ভাই মাইয়াটারে কি করবে, মেয়েটা আমার আইনা দেখ, মেয়েটা আমার পছন্দ হয়েছে। তখন বললে যে না তুই তো মাইয়া দাবে আর পাবি না, মাইয়া দার বিয়া ওর মামাতো ভাইয়ের সাথে ঠিক হয়েছে, মানে আমার মিথ্যা কথা বলে সে। তখন মানে আমি আর এদিকে আর হাত বাড়াই না, কই না জীবনে আমি একটা বড় হব, মানে আমার সিদ্ধান্ত নেই যে আমি একটা বড় একটা কিছু হব, এভাবে আমার যেই কাজই করতে হোক, ঠিক আছে, আমার টাকার দরকার। এখন আমি এখন টাকা জেনে পাবো আমি এখন এখানে যাব, কারণ সামনে আমার লাইফ অন্ধকার, আমি এই সিদ্ধান্ত নেই, আমি একা একা। তারপরে এই জায়গার থেকে তখন আমার আবার বলতেছে অনেক কাজ কর, ভাইয়ে অর্ডার দিছে, মানে হ্যার বড় ভাই অর্ডার দিছে ককটেল ফুডাইলে আমরা টাকা দিব 2,000 কইরা টাকা দিব, ককটেল ফুডামো, ঠিক আছে, এটা ধরা গেলে তো এটা আর কোনো জাবিন নেই। তুই এত বড়টা কইরা করতে পারবি না, না আমি দাও আগে টাকাটা দাও, তুমি আমার সাথে বেমানি করছো 10,000 জায়গা, তারপর দিয়ে গেছে তুমি আমার 2,500 টিয়া দিছো, তারপর কুতায় কুতায় দিছো, দিতে চাও না তুমি। তারপর তোমার কাছে চাইছে তোর তুই যে বাবা বা কাজ এই টাকা কি আমি দিই না, এই যে তোর তোর পিছিয়ে প্রতিদিন 50 টাকার গাঞ্জা যাইতেছে, এদিকে আমি তোর দিই না। আকাশ ভাই আমার কথা আমি কইন, হ্যাঁ ঠিক আছে, তুই আমার কাছে কিভাবে টাকা, আমার 24 ঘন্টায় গাঞ্জা খাইতে হয়, আর নাই তো আমি চলতে পারি না।
আপনার অবস্থা?
জি জি জি। তারপরে সে আমাকে গাঞ্জা গুঞ্জা টাকা দিত, আর কোন টাকা পয়সা চাইস না, বাকিটা পরে তোরে আস্তে আস্তে দিয়ে দিব না। তারপরে আবার ককটেল মারার টাকা লইলাম ওর কাছ থেকে 2,000 লইয়া ককটেল মারি 2টা। ককটেল মারার পরে আবার একদিন কইতাছে 4-5 দিন পারে না কয়েক পাইবে দেয়া, মনে কর অবরুদ্ধ অবরুতে তোরে ককটেল মেরে চালাই দিতে সব, আর বেশি টাকা পাইবি তুই। করে আমি কই কি পাইবে দে, প্রাইভেট না যে কোনো গাড়িও, তোর খালি ককটেল মারবি আর খালি আগুন ধরাই দিবি। তারপর আমি এক গাড়িতে অস্পতমে এক প্রাইভেট গাজি করে এটা করেছি তো 4.5-5 মাস হবে।
এটা কি কোনো রাজনৈতিক দলের কোনো কিছু ছিল?
জি 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 জি।
কি করলেন, কিভাবে করলেন,
মানে সে
ককটেলটা আপনি পেলেন কোথায়?
ককটেলটা আমার সেই দিচ্ছে আকাশ ভাই দিচ্ছে।
সিস্টেমটা কি ছিল, কিভাবে করতে হয় এগুলো?
এগুলো মনে করেন একটা কাঁদি আছে, সেই কাঁদিটা টান দিয়া ঘাম করে মারা দিত।
আচ্ছা, মারার পরে কি হতো?
মারার পরে মনে করেন সেটা আগুন জ্বলত।
তারপরে আপনি কি করতেন?
আমি তো মনে করেন সাইড কেটে যাইতে।
এক ককটেল মারলে কয় টাকা পাওয়া যেত?
আমি আমার 2,000 টাকা দিই
এক ককটেল মারলে।
এখনো দেয় সে আকাশ ভাই?
ওকে, এক ককটেল মারলে আপনি 2,000 টাকা পেলেন। এখানে উল্লেখযোগ্য হচ্ছে যে এই আকাশ কিন্তু একজন রাজনৈতিক ছত্র ছায়ায় বড় হওয়া একজন মানুষ, এবং সে একটা কোনো দলের রাজনৈতিক ছত্র ছায়া রয়েছে এবং সম্পৃক্ত সাথে রয়েছে। এই ধরনের মানুষের আসলে কোনো রাজনীতি নেই, এরা যেখানে টাকা পাবে সেখানেই তারা বোল পাল্টে ফেলে আর কি। যাই হোক, বুঝতেই পারছেন যে কারা এই ধরনের কাজ করে, কাদেরকে দিয়ে এই ধরনের কাজগুলো করানো হয়। আমরা ইদানিং যে দেখছি ঘটনাগুলো ঘটছে পেট্রোল বোমার নামে, ককটেলের নামে, কারা আসলে এই ঘটনাগুলোর সাথে জড়িত, কোন ধরনের ছেলেমেয়েরা আসলে এই কাজগুলো করে, একটা চাক্ষুষ চলন্ত উদাহরণ আজকে আমরা আমাদের এই জিবিসবিতে হাজির করেছি। যে ছেলেটি সেখানে স্বীকারোক্তি দিচ্ছে সে এই ধরনের কাজ করেছে এবং 4 মাস আগেও করেছে। কথা হচ্ছে তার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা যদি আমরা আজকে দেখি ভালো করে, তাহলে আমরা দেখব যে ও কিন্তু বাধ্য হয়েছে এবং ও কিন্তু ইচ্ছা করে এই জায়গাটিতে আসেনি। ওর না আছে পারিবারিক নার্সিং, না আছে কমিউনিটি ডেভেলপমেন্ট, না আছে কোনো কিছু, এবং এই ছেলেটি প্রেমে প্রত্যাখ্যাত হয়েছে, শৈশব নেই, কৈশোর নেই, কন্টিনিউয়াসলি ড্রাগ নিচ্ছে এবং এই ছেলেকে এই ধরনের কাজ করানো হচ্ছে। ওর মাথার মধ্যে ঢুকে গেছে টাকা পয়সা রোজগার করতে হবে, সেটা কিভাবে আসবে, এবং ওর লাইফে ভ্যালুজের কোনো জায়গাই নেই, কোনো মূল্যবোধই নেই। এখন কথা হচ্ছে যে এই ছেলেটিকে যদি আমরা ওভারলুক করি, আমরা কমিউনিটির মানুষ যারা আছি, যাদের একটা দায়িত্ব আছে এদেরকে সংশোধন করার, তাহলে আমরা কি ভালো থাকতে পারবো? কারণ যেই বোমাটা ও নিক্ষেপ করছে সেখানে তো আমিও আপনি বসে থাকি, সেখানে তো সেই বোমাটা এসে আমার কাঁধেই পড়ছে। তার মানে ওকে ভালো না রাখলে আমরা কোনোভাবেই ভালো থাকতে পারবো না, সেটাই বারবার আমরা বলার চেষ্টা করি জিবিএসবিতে। হ্যাঁ বলুন, তারপর কি হবে?
তারপরে যখন প্রাইভেটে মারি, ঠিক আছে, 2 জন মানুষ মারা যায়। দুজন মানুষ মারা যাওয়ার পরে মানে আমারই চোখের পানি পরে দিতে আমি কি করলাম? আমরা তৈরি করি টাকার লাইগা প্রথম পেট্রোল মেরাল এটাতে পাইলেটে পেট্রোল মেরা ঠিক আছে, তারপর ককটেলটা মেরা মেরা আমি দুধ দিই, দুধ দেওয়া ঠিক আছে পাবলিকের সাথে মিশে দিই, আমার কি আর কেউ ধরতে পারেন।
আপনারা ফলো করেন কিভাবে যে কোন প্রাইভেট কারে করবেন বা কোন গাড়িতে করবেন একবার ডিটেল বলেন তো আমাকে, টার্গেটটা কিভাবে হয়?
না আমরা আসলে কি জানেন হরতাল অবরোধ এটা মানে দেখানোর জন্য সে আমাকে অর্ডার দিচ্ছে যে কোনো গাড়িতে মারলে আমি,
সেটা ঠিক আছে কিন্তু আপনার তো গিয়ে সমস্ত গাড়িতে আপনি যে কোনো গাড়ি দিয়ে মারতে পারেন। আপনি তো প্রথমে একটা টার্গেট করেন, কোন গাড়িতে টার্গেট করেন, কিভাবে গাড়ির পজিশনটা কি জায়গাটা দেখে নেন, তাই না? আপনি কিভাবে করেন এইভাবে জিনিসটা একটু শুনি।
যখন আমি দেখছি গাড়িটা বৈশা ছিল মানে রাইখা দিছে মেন রাস্তার সাথে, তখন আমি এটা প্রথম বোতল নিয়ে যাই, বোতল নিয়ে গিয়া মানে পেট্রোলটা আমি ঢাইলা দিই, মানে কেউ আর দেখে না পেট্রোলটা যে ডালি কেউ আর দেখে না, কেউ আর বুঝতে পারে না যে এই বোতলে ঠিক আছে পেট্রোল আছে। মাছটি আমি প্রথম চা খাই, চা খাত মেয়েদের ককটেল না মেয়েরা মনে করেন আমি দুধ দিই, তখন মানুষেরও মানে ভয়ে এদিকে এদিকে
দৌড়াদৌড়ি শুরু,
হ্যাঁ দৌড়াদৌড়ি শুরু ঠিক আছে, মানে আমিও দৌড়াদৌড়ি শুরু, আমিও বুঝতে দেই নাই যে মানে কাজটা আমি করছি।
ককটেলটা মারতে হয় কিভাবে দেখেন?
ককটেলটা মনে করেন এই যে একটা পেয়াও আছে ঠিক আছে, এটা খুললা ঠিক আছে মাইরা দুধ দিলাম।
কত দূরে মারতে হবে?
এই মারতে হয় মনে করেন এই জায়গায় আপনি বইছেন না তার থেকে মনে করেন 30 yards দূর থাকতে হবে। তারপরে আমরা চলে আসি ঠিক আছে, তারপর পুলিশ উলিশ।
কিন্তু আপনি পেট্রোল যদি হাতে নিয়ে ঘোরাফেরা করেন বোতলে তো নিতে হয়
জিনিসগুলো,
দুদিন বুঝে যায়
না পেট্রোল নাকি এটা মানে বুঝতে পারেন।
কেন বুঝতে পারেন?
কারণ এটা মনে করেন আপনি যদি সাদার কিছুর মধ্যে লন তাহলে বোঝা যাবে, সাদা বোতলে লইলে অন্য কোনো কালার বোতলে
ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা খেয়াল করুন, হ্যাঁ
মানে অন্য সাদা কালার বাদ দিয়ে যে কোনো কালার বোতলে আপনি ভরেন ঠিক আছে, সেটা মানুষের কখনো বুঝবে না সেটা কি জিনিসটা।
কতটুকু লাগে এই রকম এই কাজগুলো করতে?
কতটুকু বলতে কি আপনি দিলেই চলে,
এভি দিয়ে পুরো গাড়ি পুড়িয়ে দেওয়া যায়?
জি জি জি, মানে একবার চাকার মধ্যে ধরলেই সব শেষ। তখন মায়েরা চলে যাই ঠিক আছে, মায়েরা চলে যাওয়ার পরে আবার পরে আসি পাবলিকের সাথে মিশি, দেখি চতুর্দিকটা পুলিশ, কে মারলো কে মারলো, পাবলিকের কাছে পুলিশে জিজ্ঞাসা করতেছে, আবার পাবলিকও বলতেছে যে আপনার আইনের লোক এটা আপনারা বাইর করেন, মানে এমন ধরনের কথাবার্তা চলতেছে।
গাড়ির কি অবস্থা হয়? গাড়ি
মনে করেন এটা পুরা একদম সবকিছু শেষ, নতুন পাইবেট ঠিক আছে, তারপর মহিলা যা ছিল মহিলা বুঝতে পারে না, মহিলা বাইরে দিতে পারে না যদি ভিতর থেকে, মহিলা বুঝতে পারে না যে এটা লকটা টান দিয়ে খুললে ঠিক আছে বাইরে হতে হবে ঠিক আছে, এমন কিছু বুঝতে পারেনি ঠিক আছে, ড্রাইভারের শুল ধরে গেছে কিন্তু সাথে সাথেই ধরে গেছে, এটা মানে কোনো আর সময় নেই নি। তখন এই আশেপাশে মানুষও সব ছিল না, ধরুন আগুন ধরার শেষ পর্যায়ে প্রায় 1.5 ঘন্টা মনে করেন আগুনটা জ্বলছে ঠিক আছে, 1.5 ঘন্টা গাড়িটা একদম পুরা শেষ হয়ে গেছে, মহিলাটা মারা যায় আর ড্রাইভারটা শুলটা পুরা যায়, পুরা ড্রাইভারে বাসে ড্রাইভারে চলে যায় গাড়ি রেখায় চলে যায়। তখনই আরেকদিন আমরা বলতেছে কিছুদিন আগে
এই কটা করার পরে কি আপনি টাকা পেলেন?
জি জি জি,
কত টাকা পেলেন?
প্রথম পাইছি 2000, পরে আবার পাইছি মনে করেন আমার টাকা দিতে দিতে গঞ্জা খাওয়াইছে দিতে, পরে আবার 1200 টাকা দিছি, যখন নাম দিছি চলতে পারি না তখন 1200 টাকা দিছি।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা পেয়েছি, আমরা আরেকটা বিরতি নেব, তবে তার আগে আমরা একটু এসএমএস পোলের রেজাল্টটা দেখতে চাই, কম্পিউটার দেখা যাক কি বলছে।
Yes, 87%. No, 10%. No comments, 3%.
কম্পিউটার বলছে 87% ইয়েস, 10% হচ্ছে নো এবং বাকি 3% হচ্ছে নো কমেন্টস। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে যারা এখানে জেবিএসবিতে আছেন শুনছেন তাদের মধ্যে আমি বিশ্বাস করি অনেকের মতো অনেকেই আছেন যারা এই রাস্তায় বোমাবাজি করেন, আগুন ধরিয়ে দেন। আমরা প্রত্যেকের প্রতি মানে হৃদয় নিয়ে একটা আহ্বান জানাতে চাই, যে মানুষটিকে পুড়িয়ে মারছেন যে মানুষের এই ধরনের কাজ করছেন সেই মানুষটির একটা সুন্দর স্বপ্ন আছে। হ্যাঁ, আমরা তো কি দেখি, আমরা দেখি যে একটা পুড়ে যাওয়া গলিত একটা লাশ কিংবা বেডরুমে কিংবা হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে একটা ছোট্ট শিশু কিংবা একটা মা কিংবা একটা কিশোরী, এই মানুষগুলোর অসম্ভব সুন্দর সুন্দর স্বপ্ন আছে। এবং এই স্বপ্নগুলো যদি আপনি জানতেন, ইনফ্যাক্ট আপনি নিজেকে চিন্তা করে দেখুন যে মানুষকে এই ধরনের গর্হিত অপরাধ করছে তারও একটা স্বপ্ন আছে, সে বড়লোক হতে চায়, সে বাঁচতে চায় কোনো না কোনো ভাবে। এগুলো যদি একটু আপনার দেখার সুযোগ থাকতো আপনি কখনোই কাজটা করতেন না। আপনার মনে হয়তো বা প্রশ্ন হতে পারে, আমি অন্যের স্বপ্ন দিয়ে কি করবো, আমার টাকা দরকার, আমার ড্রাগ দরকার, আমার অন্যায় কাজ করা দরকার, আমার সমাজে বড় হতে হবে, হোয়াট এভার ইট ইজ, যেই কারণে আপনি কাজগুলো করছেন সেই কারণটি হাসিল করার জন্য সমাজে হাজারটা ভালো রাস্তা আছে, হাজারটা ভালো রাস্তা আছে, লাখটা ভালো রাস্তা আছে। কিন্তু এটা করে একজন মানুষকে শেষ করে দিয়ে আপনি শুধু মানুষ হিসেবে দুনিয়াতে এসেছেন, আপনার বিবেকবোধের জায়গা থেকে আপনি নিজেকে একটু প্রশ্ন করে দেখুন কত বড় গর্হিত অপরাধ আপনি করছেন। এরকম সমাজে অপরাধী অসংখ্য আছেন, তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি যে বিন্দুতে এসে আপনার জীবনের পাপের প্রায়শ্চিত্ত, আপনার জীবনের পাপগুলো কেন হয়েছে, কি কারণে হচ্ছে এবং শেষ পর্যন্ত আপনি কতটা ভুক্তভোগী হয়েছেন, আপনি চাইলে আমাদেরকে কনফেস করতে পারেন, বলতে পারেন। আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, ফোন নাম্বারটি হচ্ছে 0961389289292। আমি আবারও বলছি 0961389289292। এখানে ফোন করার পরে দুই চাপবেন এবং তারপর আপনার যা বলার আছে আপনি বলে আপনার ফোন নাম্বারটি দিতে ভুল করবেন না, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389292। আমি আবারও বলছি 0961389292। এখানে ফোন করার পরে দুই চাপবেন এবং তারপর ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। অনেক তারপর
তারপরে যখন আমায় এটা পুরে উড়ায় শেষ করে আমরা আরেকটা কাজ দিতে আরেকটা কপ্টেন মারতে, আমি কই দেখেন ভাই এটা আর পারবো না। তখন আবার আমরা কইতেছে তুই এত টাকা নিছ প্রায় 3,000-3,500, তারপর গাঞ্জামত খাইছিস, প্রথম তো 2,000 দিছিল, তারপর গাঞ্জামত এগোচ্ছি, তারপর আমি চলতে পারি না, তারপরে আবার দিছে 1,000-1,200, তারপর করতে এই ব্যবসা ছাইরা দেই আরেকটা ব্যবসা শুরু করি। কি ব্যবসা এটা? আমার কাছে আরেকটা ব্যবসা আছে, মেয়েরা রে হোটেলে দিলে মেয়েরা পাইব যত হ্যাঁ পাইব অর্ধেক, মানে আবাসিক হোটেল
বুঝিনি কি করতে হবে,
আবাসিক হোটেলে মাইয়া দিতে,
মানে এক ধরনের দালালি যেটাকে বলে।
জি 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 জি। তখন আমি বলছি এটি পাইবা কই তুমি, আমি যেভাবে হোক এটা ম্যানেজ করবো, তুই গেলে আমার সাথে থাকবি। তখন গাজীপুর হোটেলে তখন দুটা মাইয়া দি, হোটেলের নাম থাকি, তখন এই হোটেল আবাসিক হোটেলে মাইয়া কন্ট্রাক্ট হয় যেতে, মানে দেশ গ্রামেতে সেজানি কিভাবে বাউ করে যারা গরিব ঘরের ওরা করে চাকরি দিয়ে দিমু তোমরা টাকা পাইবা। তখন আইনে রাস্তার মধ্যে করে যে তোমরা এইভাবে করবা, ঠিক আছে, মানে আগের থেকে একটু ওর সাথে জানি কেমন মিলতে সেটা আমি জানি না। তখন আমি মেয়ে কইলে আমি আইনে দিই, দিলে মনে করেন হোটেলে ঢুকায় ঢুকায় সেও কিছু পা, আর আমার একাধিক খরচ দেয় আর খাওয়ায় খাওয়ায় মনে করেন আমার রাখে এইভাবে, যে মাইয়ের দালালি করায় আমার সেত দালালি করে মানে মাইয়ের আর নেয়, এভাবে প্রায় তিন চার মাস কাটে। কাটার পরে আমি কই না ভাই এটাও পারবো কোন, আজকে হয়েছে লাস্ট, আজকে হয়েছে লাস্ট, আজকে ঠিক আছে মাইয়েরাও সেরে দিবো, আমরা বড় কোনো কিছু মধ্যে ঢুকবো,
ওকে
বড় কিছু মেয়েদের ডুইকে আমরা টাকা পয়সা ভালো ইনকাম করতাম, কারণ নহন মানে আরেকজন নাম আছিল, ঠিক আছে, সে মানে খুবই একটা নেতা, বড় আর কি নেতা, খুব বড় একটা নেতা, তার কাছে আবার হ্যাঁ যাইতে পারে মানে চান্স আছে তার যাওয়ার, বড় ভাইয়ের নাম বলতে চাই না কারণ পরে আমার একটু সমস্যা হতে পারে।
ওকে
তারপরে আমার যখন এই কথা বলছে আমাকে আচ্ছা ঠিক আছে, তখন এই দিনই আমি আর মাইয়া গেছি দেয়া করছি কাপাসিয়া ব্রিজের কাছে, ব্রিজ এনে তখন নিয়ে আসতে মাইয়া দুইটা আইব, আরেকটা জন্য অপেক্ষা করতে সন্ধ্যার দিকে নিয়ে আসতে হবে, আমি গিয়ে দেয়া করছি বিকালের দিকে, তখন আমার কথা করছে আরেকজন দিয়ে তো আইব, তো তুমি একটু ওয়াইট করো দেখে, মানে মাইয়া দিয়ে অনেক সুন্দর দেখে কই না তুমি এবারে ভালা ইনকাম নিয়ে যাবো তোমার, আমি আবার ফোনে কইতেছি কথা আয়স নাকি আমাকে রাত আটটা বাজু পরে আমার মোবাইলে অনেক গালি গালাস করে তুই এত দেরি করবে কে, আমি কই আমার দেরি করতেছি মাইয়ে দেরি করতেছে, এখন আমি কি জোর করে আনবো, তখন হ্যাঁ আমার কোথায় কত দ্বারা আমি আইতেছি আবার হ্যাঁ গেছি, যে জায়গায় আটটা বাজবে এই জায়গায় বাজিয়ে গেছে এগারোটা, কোনো গাড়ি নেই কাপাই সাথে আসবো, পরে আর কোনো গাড়ি নেই, একটা সিএনজি নিচ্ছি রাজেন্দ্রপুর পর্যন্ত, রাজেন্দ্রপুর পর্যন্ত আইসি সিএনজি আর এদিকে আইবো না, মানে গাজীপুরের দিকে আইবো না, সিএনজি ড্রাইভারের ওয়াইফাই, তখন আমরা এক সিএনজির মধ্যে চারজন, তখন আর আইবো না, তখন কি করবো রাজেন্দ্রপুর কতখানে অনেকক্ষণ আস হাইটে ওইটা গজারি গুলি যে এগুলির মধ্যে প্রায় এডি ফারে গেছি গা, এর মধ্যে মনে করেন অনেক পোলাপ প্রায় আট দশটা লম্বা সোরা মনে হয় সব কলেজের স্টুডেন্ট,
ওকে
তখন আমরা দুইটা রিক্সা নিলাম, ঠিক আছে মাইয়া সামনে দিতেছে আমি আর হ্যাঁ পিছন বৈশা জন যাইতেছি, তখন রিক্সা সামনের টারে দাঁড়া করে গেল ওই পোলাপন গুলি দাঁড়া করে কোথায় সাইড দাঁড়া, তখন আমরাও দাঁড়াইলাম, দাঁড়ায় পরে কোথায় তুই তারা এটি কই নিয়ে যা, ঠিক আছে এই কথা কই কোন কথা নাই আমরা নিয়ে যাইগা একবারের ভিতরে, মেয়ের দুটো নিয়ে যাইগা, তারপরে আমরা দুজন দুজনের দূরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে আমরা গাছের সাথে বাইন্দা রাখি, বাইন্দা রেখা ওরা আবার মানে অস্ত্র টেকা এলাইছে আমরা, তারপরে যখন ঠেকাইছে আমি মা পুছি যে ভাই আমরা একবারে মাইবেন না আমরা ব্যবসা করি, ঠিক আছে মানে মাইয়াও দেখে অনেক সুন্দর তো মাইয়া দেখে মানে ওরা আর করে নি, ওরাও ঢুকায় আলাইছে খারাপ কাজ খুঁজতে মাইয়া দিবে, ঠিক আছে তারপরে মেয়া দিদে এই ব্যবসার থেকে প্রায় এই দিনেই সাত আট হাজার টাকা পাইছি, মানে ওরা খারাপ কাজ করে আমরা টাকা দিই, আমরা টাকা দিছে কয়েকটি দিলাম এটা মেয়েরা রেও করবি, তোরা এটি চলবি আর মেয়েরা রেও করবি, দিতে কিছু তোরা ব্যবসায়ীরা তোরা আমরাও খারাপ কাজ করছি তোরাও খারাপ কাজ করো, আমরা আবার এটি মানে খুব দমক দেখ হইতেছে এগুলি, প্রথম আমরা বাইন্দা রাখছিল পরে বান ছেড়ে দিছে, পরে আমরা আবার এই দিদে লইয়া গাজীপুরে আসছি, আসার পরে হোটেলে দিছি, দেওয়ার পরে হ্যান্তে পাইছে আট হাজার টাকা আর এই হ্যান্তে হোটেলতে দিছে আমরা তিন হাজার টাকা, ঠিক আছে মোট হয়েছে এগারো হাজার টাকা, এগারো হাজার টাকা আট হাজার নিচে গেছে আমার দিছে মাত্র তিন হাজার টাকা, তিন হাজার টাকা দেওয়ার পরে আমি এই জায়গাতে আইসে পড়ছি মানে রাগারাগি করে দেয় টাকা কামাইলাম এগারো হাজার টাকা, তুমি আমার টাকা দাও তিন হাজার টাকা এটা তো হয় না, তখন আমি এই জায়গাতে চলে আসি আবার কালছি মিরপুর কালছি,
ওকে
মিরপুর কালছি আমার এক বন্ধু সাথে ছিল, ঠিক আছে সে জুতার কাজ করে নাম হচ্ছে শফিকুল ইসলাম, তারপরে জুতার কারখানার মধ্যে আমি থাকি ওদের সাথে, থাকার পরে সানি নামে একটা পোলার চেয়ারম্যান নাফিক আবার মানে এলাকার আমার গডফাদার সে, তার সাথে আস্তে আস্তে মিল হয়, মিল হওয়ার পরে সে একদিন সে আরেকজনের মোটর সাইকেল আনে, সে আবার একটা পদে আর কি পদে আর বাসে পদে মানে হ্যাঁ মানে নিয়ে রাজনীতি করে পোলাপান উলাফান দেয়, তারপরে পোলাপান জিত দেয় মিটিং উঠিং এ, ওখানে আমি ওর সাথে যাই, যাওয়ার পর ওর সাথে একটা বন্ধু জন্মে দেয়,
কি নাম ছিল,
ওর নাম ছিল সানি,
সানি এই দল করতো এবং ওর সঙ্গে আপনার বন্ধুত্ব হয়,
জি জি জি, তারপরে হ্যাঁ আবার কি করছে তো একদিন একটা মোটর সাইকেল আনছে, ঠিক আছে মোটর সাইকেল আনার পরে মোটর সাইকেলটা চালাইতেছে আমরা নিয়ে চালাইতেছে, তখন আমি মোটর সাইকেল চালাইতে পারি, যখন চালাইতে পারি সে কি করছে আমার পিছা আরেকটা বসে, ঠিক আছে, সে আমার কোথায় কোথায় তুই একটু চালাইয়া, মানে আমার পিছনে যেটা বসে সেটা চালাইতে পারে না, সে কি করে আমি চালাইতেছি আমার না ক তুই এক্সেলেটর চাল আমি এক্সেলেটর দিই, মানে এরকম ভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটে। ঘটার পরে সানি আমার অনেক মায়ের দুঃখ করে, তুই এখন জরিপানা দিবি, ঠিক আছে, আমি তুই দেখ ভাই আমার ইনকাম নাই, তুই বন্ধুত্বের মধ্যে, ঠিক আছে, তুই মোটর সাইকেল কে এটা আমার রে যে আমি জরিপানা দিব, মানে অনেক মায়ের দুঃখ করে, ঠিক আছে। তারপর আমি এমপি চলে আসি, তখন চলে আসি, চলে আসার পরে, ঠিক আছে, আবার বায়ের কাছে যাই, বায়ের কাছে গিয়ে বিস্তারিত বললাম যে সানি তো এমন করলো, আচ্ছা ঠিক আছে এরকম পরে দেখতেছি, পরে দেখতেছি। তারপর যে মাইয়া নিয়া যে ক্যাস্টি করতাম আবার এইগুলির মধ্যে ঢুকলাম, একদিন কি করছে পুলিশ আমরা মানে দৈড়ালাম, দৈড়া রমনা থানায় আমার নিয়ে নিয়ে গিয়ে, মানে অনেক মায়ের দূর করছে, মায়ের দূর করে, ঠিক আছে, আমার আমার কাছে টাকা পাইছিল প্রায় 3,000 টাকার মতো নিয়ে গেছে পুলিশে। নিয়ে যাওয়ার পরে আমি আর কিছু বলিনি, যে টাকা উকা নিয়ে পুলিশে ছেড়ে দিছে আমরা, আমরা দুই দিন আসছিলাম থানার মধ্যে, আমার চালান করে নেই আবার, তখন আসছিলাম আবার আরেক পুলিশে চাইছিল যে এটা আমরা এনে অস্ত্র মামলা ঢুকাই দিতে, মানে আরেকজনের মামলা আমার উপর দিয়ে দিতে। আমি যখন বললাম যে এটা আমার কেউ নেই, ঠিক আছে, আমার কেউ সারা নিতে আইব না, তখন আরেকজনের মামলা চাইছিল আমার উপরে ঢুকাই দিতে, তখন দারোগাটা ভালো ছিল সে আবার ঢুকায় নাই। এই জায়গাতে আবার আসি, আসার পরে আমার আবার বিশ্ব রোডে থাকি, বিশ্ব রোডে থাকার পরে মানে চলাফেরা খালে, ঠিক আছে, এক বড় ভাই মাহবুব নাম তার, এই মাহবুব ভাই বলতেছে যে দেখ তুই এভাবে চলাফেরা কর তো জীবনের কি কোনো দাম নাই, সে আবার এলাকা। তখন আমি বললাম যে ভাই আমি জীবনে তো আমার কেউ নেই, ঠিক আছে, তা আমার ভাই এইভাবে চলাফেরা করতেই, কারণ আমার রেল রাস্তায় থাকতে মানে সে দেখা দিতে সারাদিন রেল রাস্তায় চাহি, ঠিক আছে, রাত্রে আবার রেল রাস্তায় ঘুমাই, আবার চুরি উড়ি করি, মানে হ্যাঁ একটু দেখালাইছি, ঠিক আছে, বা কারো কাছ থেকে শুনছে, ঠিক আছে, তখন সে আমার কোথায় কথা একটা কাজ দিন করবি, ঠিক আছে, আমি কি কাজ কর হোটেলের কাজ, এখন বর্তমানে যেটা আমি আছি হোটেলের কাজ করি, ঠিক আছে, আবার ওই দিক দিয়ে ফোন দিল ওই দিক হলে, কারণ
হোটেলের কাজ মানে কি কাজ, এটা
হোটেলের কাজ হচ্ছে মনে করেন পানি উনি কাস্টমারদের নিয়ে দিলে এদিকে কাজ,
মানে খাবার হোটেলের কাজ,
জি 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 খাবার হোটেলের কাজ করি। আর পার্ট টাইম মনে করেন ওই যে যখন আমার ফোন দেয় তা আকাশ ভাই, তখন আমি আবার মানে ওই দিকেও যাই, কারণ আমার মেন মানুষের দেখাইতেছি যে আমি আসলে হোটেলের কাজ করি, কিন্তু আমি আসলে হোটেলের কাজ এখন মানে করতেছি যেতে এটা মানুষের দেখানোর জন্য, কিন্তু ওই দিকটা যে আমি একদম সেরা আসি, ঠিক আছে, তাই মনে করেন আমাদের আকাশ ভাই রাখবে দুনিয়াতে না রাখবে না, আবার আরেক দিকটা মনে করেন আচ্ছা আসি আসি কে কিছু কইতে পারতেছে না আকাশ ভাইয়ের লেগে, আবার আকাশ ভাইয়ের আশি কেড়ে নেলে পারে না আকাশ ভাইয়ের কিছু কইতে, আবার এই দিকটা সানি মনে করেন আমাদের, ঠিক আছে, মাইরালানি লেগে মানে একটা এমন আর কি, যেহেতু তুই আমার মোটর সাইকেল জরিপানা দেশ নাই, ঠিক আছে, তোরা মাইরালাম, ঠিক আছে, এমন একটা হুমকি হুমকি দিছে, ঠিক আছে। তারপরে আকাশ ভাইয়ের কাছে সবকিছু বললাম, আকাশ ভাই কোনো এখন পর্যন্ত কোনো অন্যায় নেই। তারপরে মনে করেন কাল শীতের আবার যাই, যাওয়ার পরে বিহারি পট্টি আছে যে, ঠিক আছে, এখানে যাই বিহারি পট্টিরার সাথে আবার মিলে চলি, চলার পরে বিহারি ওরা বলে দিতে তুই আমরা সাথে আইছ তে কি করবি কাম কাজ কিছু কর, তারপর বিহারির সাথে কাম কাজ করি সুতোর কাম
সুতা,
জি জি
বেনারসি পল্লী সুতা,
জি জি
ওকে,
কাম কাজ করি, করার পরে পুলিশের সাথে হঠাৎ একটা বুম নিয়ে একটা দ্বন্দ্ব বেজে যায়,
বুম নিয়ে পুলিশের সাথে দ্বন্দ্ব, আপনি করেন সুতার কাজ,
জি জি জি,
মানে বুঝলাম না ঠিক, বুঝিয়ে বলেন,
মানে ওরা বিহারিরা, ঠিক আছে, যখন এই সভাবারাত, ঠিক আছে, সভাবারাতের রাত্রে মুসলমানরা বুম পাঠাইছে, ঠিক আছে, তখন বিহারিরা বাজির দিন সকালবেলা মানে ওরা খালি বুম ডালতাছে আর খালি ফুটাইতাছে, ঠিক আছে, ওরা আবার বুম তৈরি করে বিহারিরা, তখন ওরা সাথে আমি মানে থাকি আর কি, তখন পুলিশে বাধা দিচ্ছে,
কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো সেটা যেখানে কয়েকজন বিহারীকে পুড়িয়ে মারা হয়েছিল ঘরের মধ্যে, এই ঘটনাটা প্রিয় শ্রোতা আপনারা নিশ্চয়ই জানেন কিছুদিন আগে এই ঘটনাটা ঘটেছে। এটা কালশি রোডে এই ঘটনাটা ঘটে, সেটা কিছুটা দেখার সুযোগ আমার হয়েছিল কারণ ওই এলাকাতেই মোটামুটি আমার বসবাস। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ওখানে বেশ কয়েকজন বিহারীকে, বিহারী এবং বাঙালিদের দ্বন্দ্ব হলো, বিহারীকে পুড়িয়ে মারা হয়েছিল ঘরের মধ্যে এবং সারা রাত সেখানে মানে খইয়ের মতো পটকা ফুটেছে বা বোমা ফুটেছে, হোয়াট এভার ইট ইজ, আমি আসলে ইন ডিটেল বলতে পারবো না, আপনারা পত্রপত্রিকা ঘাটলেই সেটা জানবেন। সেই রাতের গল্প বলছে, সেটার সাথে জড়িত ছিল, এতক্ষণে সেটা বের হয়েছে। বলুন,
তখন আমি যখন এখানে বিহারীরা বোম ফুটে পুলিশের সাথে দ্বন্দ্ব লাগে, এখন আমি বাঙালির পক্ষে থাকবো নাকি বিহারীর পক্ষে থাকবো, মানে আমার কোন এও নাই। আরেক দিক রয়েছে সানি, সানির কাছে আমি যাই না কারণ ওর সাথে হচ্ছে আমার দ্বন্দ্ব।
সানিটাকে
চেয়ারম্যানের নাতি,
সানির সাথে আপনার এখানকার কি সম্পর্ক?
সানি আবার লাল মাইটার,
মানে উনি কি বিহারি?
না না না, সে বাঙালি।
তাহলে এখানে সানির সাথে আপনি কেন নিয়ে আসছেন সানির কথা? আপনি এখানে বিহারি নিবেন না বাঙালি নিবেন সেটা আপনি সিদ্ধান্ত
নিয়েছিলেন,
এখানে সানির কথা কেন আসছে?
সানির কথা এনে আসছে, ঠিক আছে, সানির বাসা হয়েছে তাতে আবার বেশি দূর না, ঠিক আছে, কারণ এখন যদি এখানে সানির এক গ্রুপ বিহারির এক গ্রুপ, ঠিক আছে, আর শিবলক মানে সাইডে দিয়েছে একটা জায়গার নাম হচ্ছে শিবলক, এই জায়গার মধ্যে একটা গ্রুপ মানে এখানে তিনটা গ্রুপ আছে, বিহারি, তারপরে সানির, তারপরে শিবলক, মানে এখানে তিনটা গ্রুপ, ঠিক আছে, তিনটা গ্রুপের
লালমাটি মানে হচ্ছে ওই কাশি রোডের আশেপাশে।
জি 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 জি। তারপরে যখন এইভাবে ঠিক আছে বুম বুম ফোটাই পুলিশের সাথে দ্বন্দ্ব লাগে,
আপনি কোন গ্রুপে নিলেন? বিহারি।
জি বিহারি।
ওকে,
বিহারের গ্রুপে নিলাম, তখন বুম বুম ফোটাই পুলিশের সাথে।
কাহিনীটা কি হয়েছিল আমাদেরকে বলেন তো, আসল কাহিনীটা কি হয়েছিল?
আসল কাহিনীটা হয়েছে
বিহারি এবং বাঙালির দ্বন্দ্বটা বাঁধলো কখন?
না, বিহারি এবং বাঙালির দ্বন্দ্ব স্বভাবের রাত্রে
রাতে।
জি জি।
কি কাহিনীটা কি ছিল এক্সাক্ট কাহিনী?
কাহিনীটা হচ্ছে তোরা আমাদের সাথে বোম ফুটাইস, তোরা এখন ফুটাইবি কেন?
কাকে বলেছে এটা?
এটা বলছে বাঙালির বিহারিরা, তখন তোরা ফজরের সময় ফুটে আমাদের সাথে, তখন ওরা আর মানে নেই।
ফজরের সময় কাদেরকে ফোটানোর কথা বলছে?
আমরা বাঙালিদেরকে, ঠিক আছে, তখন বাঙালিরা তো এটা মানে নেই।
বাঙালিরা কখন ফুটিয়েছে?
সন্ধ্যার পর পরে।
সন্ধ্যার পর কেন ফুটিয়েছে?
রাত্রে মানে ওরা আনন্দ করে,
ওরাও আনন্দ করে, বাঙালিরা ওখানে আনন্দ করে।
জি 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 জি।
আমি জানি কতটুকু সত্য,
মেইন রাস্তার সাথে তো
জিনিসটা,
ঠিক আছে, মানে এই শিবলক রাস্তার এই পার আর ওই পার।
তো বিহারীরাও তখন ফোটাতো, বিহারীরা ফোটাতে সমস্যা কোথায়?
তখন বিহারীরা ফোটায় নাই।
কেন ফোটায় নাই?
কারণ ওরা মানে সকালে ফোটাই, মানে ওরা একটা, ঠিক আছে, ওরা যা তা করার চেষ্টাই করে, মানে ওরা গাটটা একটু অন্যরকম,
মানে তখন বাঙালিরা ফোটাচ্ছে আমরা এখন ফোটাবো না সকালে ফোটাবো,
এই
জন্য ফজরের নামাজের সময় ওরা যা শুরু করে।
জি জি,
ভয়াবহ রকম ভাবে।
জি জি জি। তখন ওরা মানে খুব ভয়াবহ ভাবে ফুরাইতেছে।
আপনিও ফুটিয়েছিলেন?
জি জি। সেই সময়
ওগুলো কি বোম ছিল না পটকা ছিল?
না, আসলে কি জানেন, এটা ওরাই তৈরি করে, বোমটা ওরাই তৈরি করে,
ওরা নিজেরা নিজেরাই তৈরি করে।
জি জি।
কে তৈরি করে? আপনি তৈরি করেছেন?
জি না, আমি তৈরি
করি। জানেন এগুলো কিভাবে তৈরি হয়?
না, আমি দেখি অনেক, কিন্তু ওরা যারা তৈরি করে এই রুমে, ঠিক আছে, আমরা নেই অনেক।
আপনাকে রুমে নেয়ও নাই?
নেয়ও নেই।
আচ্ছা,
ঠিক আছে, মানে ওরা মনে করেন আমরা দুই খাসি ভরে দিচ্ছি।
দুই খাসি ভরে? মানে কতগুলো ছিল?
দুই খাসির মধ্যে না হলে মনে করেন চার থেকে পাঁচ হাজার।
চার থেকে পাঁচ হাজার?
পাঁচ হাজার।
এবং যারা ওই এলাকাতে থাকবে, থাকেন, তারা বুঝতে পারবেন যে এগুলো আসলে বৃষ্টির মতো ফুটেছে সেদিন সকালবেলাতে, এবং এটা আসলে অতিষ্ঠ হয়ে গিয়েছিল ওই এলাকার মানুষজন, মানে রিয়েলি ইনটলারেবল। ওকে, হ্যাঁ বলুন। তারপরে?
তারপরে যখন এটি বৃষ্টির মতো পোড়ায়, পোড়ানোর পরে মনে করেন এটি আবার তখন পুলিশের গাড়ি আসে, পুলিশের গাড়ি এসে আমাদেরকে বাজাতে, ঠিক আছে, তখন পুলিশের গাড়ি এসে মানে বিহারিরা, ঠিক আছে, একটা মারে, মারার পরে
পুলিশের গায়ে হাত পড়ে?
না, পুলিশে একটা রে মারে,
পুলিশ একটা বিহারীকে মারে।
জি জি। তোরা আর বুম ফুটাইতে পারবি না, ঠিক আছে, এই কথা কয়ে মারে, যে ফুটাইতে পারবো না কেন, ঠিক আছে, তখন পুলিশ একটা বাড়ি মারে, বাড়ি মারার পরে মানে পুলিশরা আবার উল্টা ধরে। মারার পরে ওরা চলে যায়, সব বয়সটা সব চলে যায়, তখন আবার আসে ওরা পুলিশ, আবার আসে, আবার আসে বাঙালিরা মিলাইয়া, বাঙালি আর পুলিশ মিলাইয়া খালি মানে গুলি করে, ঠিক আছে। আবার আমরা কি করি, আমি তো তখন বিহারির আর পক্ষে, ঠিক আছে, ভিতর থেকে ইট মারি আর ওরা হমনে।
আপনারা তখন বস্তির মধ্যে?
জি জি জি। তখন আমরা শুধু ইট মারি
ওকে,
ঠিক আছে, যখন ইট মারি, ঠিক আছে, তো মানে পুলিশ একমাত্র তো একবার গুলি ছেড়ে দিতেছে, আরেকবার আইতেছে গাড়ি দেওয়া গুলি ছাড়া,
তখন এটা ভিতরতে আমরা বাইরে হইতে পারতেছি না, বাইরে হইলে পাবলিকে মারবে, মানে আমরা এত টুক ঠিক আছে এইসব নিচে নামে গেছি। তারপর আমরা এদের ভিতরে আবার বাঙালিও ছিল, তারা বাঙালি ঠিক আছে, পুলিশ এটাও মানতেছে না যে এটা বাঙালি, শুধু গুলি করা হয়েছে, কিন্তু সবার ঘরে দরজা লাগানো ছিল। তারপর আমি কি কোনো দেখতেছি না, এখানে থাকলে ঠিক আছে মায়ের কাইতে হইব, তখন আস্তে করে আমি বাইরে আসি, বাইরে আসি পুলিশের সাথে ডুব দিই, ঠিক আছে। তখন পুলার দুই তো তিন দায় আগুন ধর, তখন মানে টিচ্ছে পোলা কি করছে মেজ বাড়ি দিচ্ছে পলিথিন, তারপরে মানে এটা ভিতরে যা তালা লাগানো ছিল যে ঠিক আছে, সেটা মানে
আপনি ছিলেন ওখানে, আপনি দেখেছেন?
জি জি জি।
প্রিয় শ্রোতা, আপনারা যে মিউট শব্দটা এখানে শুনতে পেলেন সেটা এক ধরনের সাক্ষ্য বলা যেতে পারে, ও প্রত্যক্ষদর্শী হিসেবে এখানে বর্ণনা দিচ্ছে এবং ওর ভাষ্য মতে এই যে আগুন ধরানোর কাজটি সেটা যে করেছে বা যা যারা ও নিজের চোখে দেখেছে তাদের কথা এখানে বলছিল। কিন্তু যেহেতু ব্যাপারটি প্রমাণ সাপেক্ষ নয় এবং আমরা আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে ব্যাপারটিকে প্রমাণ করতে পারি না বা আমাদের অনুষ্ঠানের এথিক্সের জায়গা থেকে যায় না, সুতরাং আমরা এই বিষয়টিকে এখানেই মিউট করে দিয়েছি। আমাদের অনুষ্ঠানে আসলে কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্টিভ টাইপের কোনো শো না, আমাদের আসলে জীবনের অপ্রিয় সত্যগুলোকে এখানে উপস্থাপন করা। ও দেখাতে বলছিল সে জায়গা থেকে এটা এক ধরনের সাক্ষ্য, কিন্তু আমরা এটা এখানে প্রচার করতে পারছি না, আমাদের অনুষ্ঠানের এথিক্স অনুযায়ী সেটা সম্ভব হচ্ছে না এবং সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু আমরা ঘটনাটাকে এক্সপ্লোর করতে চাই, বলুন তারপরে পিচ্ছি কি করলো?
তারপরে পিচ্ছি আগুন ধরায় দিচ্ছে, আগুন ধরায় তখন সব বাইরে পুলিশের লগে আবার মিল দিলাম, ঠিক আছে। আমরা তিন চারজন বিহারিও ঠিক আছে পুলিশের সাথে মিল দিয়ে দিলাম, ঠিক আছে। যারা বিহারি ছিল এরা ফোন দিয়ে কই যেতে এদিক দিয়ে আস, কোনো সমস্যা নাই, কিছু করা নেই, পুলিশের সাথে মিল দিতে হইব। তখন পুলিশের সাথে একবার মিল দিই, তারপর আবার যা বাসানটেকের পুলিশ, বাসানটেকের পুলিশ গিয়া ওখানে খালি শুধু গুলি ছুটে, অনেক গুলি ছুটে, গুলিতে কিন্তু একজন মারা যায়। তখন এটার ভিতরে যে মানে আমি এটা দেখি নাই যে তালাটা কে লাগাইছিল, তালাটা কে লাগাইছিল সেটা আমি দেখিনি,
রুমের তালা,
হ্যাঁ হ্যাঁ, মানে যে রুমে মানুষটি ছিল তালাটা কে লাগাইছিল সেটা আমি জানিনি।
ওই রুমে আগুন দেওয়া হয়েছিল?
জি জি।
ওই পিচ্ছিটা দিয়েছিল?
জি জি জি। পিচ্ছিটা আসছিল শিবলকের এক পিচ্ছি আর কি, মানে কই সব বিহারি কুইরালা কয়েরা মানুষ। তখন আমি আর এখানে তেমন ওখানে কিছু বলা সম্ভব না, ঠিক আছে, কারণ উল্টে আরো মায়ের খাইতে হবে। তারপর এই জায়গাতে আমরা কয়েকজন আবার ভিতরে, ঠিক আছে, আমরা যারা বাইরে গিয়েছিলাম তারা আবার ভিতরে দেয়। তারপরে আবার মনে করেন পুলিশের গাড়ি আসে খালি, কারণ পুলিশের গাড়ির মধ্যে কিন্তু একটা বোম মারা হয়েছিল, বাড়ি বোম, ঠিক আছে।
কে মেরেছিল আপনি?
না আমি মারি নাই, কিন্তু আমার বন্ধু মার।
বাড়ি বোম কি
মানে? বাড়ির মাঝে একটা বোম মানে এটা ওরা ইয়ে করতে পারে, এটা কিন্তু পুলিশের একটা গাড়ি আছে পুলিশের, শুধু একজন তাইকেই শুধু গুলি করবে,
ওকে,
ঠিক আছে। সেই গাড়ির মধ্যে মারছিল বোমটা, তখন তাকে আর ধরতে পারেনি।
এটা কি ফুটেছিল ওখানে?
না ফুটতে পারে নাই, তখন পুলিশে আবার এভাবে ফালাইয়া দিছে, মানে হাতে ফালাইয়া দিছে, ফালাই গাড়ির সামনে বোমটা পড়ছে, ঠিক আছে। তখন বাসানটেকের পুলিশ সব যায়, যাওয়ার পরে আরো গুলো গুলি তো অনেক হয়, তারা খালি মীমাংসা চায় এটা হয় না। তখনই আমার খবর পাঠাইলো যে তুই এখন ইয়ে মোহাম্মদপুর, মোহাম্মদপুর আমরা এ বিষয় নিয়ে গেঞ্জাম চলতেছে। তখন আমি মোহাম্মদপুর গেলাম, মোহাম্মদপুর গিয়া ঠিক আছে আমি আর এদিকে আসলাম না, ঠিক আছে, এদিকে আমি আর আসলাম না, ওই জায়গায় থাকলাম। তারপরে মনে করেন এই যে বিহারি পট্টির মধ্যে রইলাম, ঠিক আছে, তখন আমার নামে একটা মামলা হয়ে যায়।
কিভাবে হলো
মামলাটা? হয়েছে গিয়া মানে আমি বাঙালি হয়ে, ঠিক আছে, যে বিহারির কেন পক্ষ দিলাম, ঠিক আছে,
জানলো কিভাবে, কে আপনার নামে এটা রিপোর্ট?
এটা করছে সানি, এটা সানি রিপোর্ট করছে, ঠিক আছে, যেতে পুলিশের কাছে বললা দিছে যে এটা এমন এমন অনেকের সাথে ছিল, ঠিক আছে, অনেকও এমন খারাপ করলা, ঠিক আছে, হ্যাঁ এটির সাথে জড়িত আছে।
আপনাকে এই বিহারিপট্টির লোকজন চিনে অনেক নামে?
জি 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 জি,
চিনে।
জি, আমি মানে কখনো নাম পাল্টাই না।
এই যারা চিনে আপনাকে, আপনি খারাপ কাজের সঙ্গে জড়িত আছেন, তারা সবাই অনেক নামে আপনাকে?
জি 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 জি।
আপনার কি অন্য কোনো নাম আছে, লাইক পিচ্ছি অনেক অমুক অনেক তুমুক অনেক?
জি, আমার নাম দিছিল পিচ্ছি অনেক।
পিচ্ছি অনেক নাম রাইট, এবং সে কারণে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এটা কি আপনার জীবনের প্রথম মামলা?
না, এটা হচ্ছে দ্বিতীয় মামলা। প্রথম মামলা হয়েছে মনে করেন আরেকটার মেয়েরা, ঠিক আছে, তখন আমি মামলা খেয়েছি।
আমরা বিরতির ঘন্টা পেয়েছি প্রিয় শ্রোতা, আমরা একে একে চারটি মামলার গল্প শুনতে চাই, কারণ ওর জীবনে চারটি মামলা আছে। আপনার বয়স এই মুহূর্তে কত?
এই মুহূর্তে 20।
20 বছরের অনেক তার জীবনে চারটি মামলা, এবং এই 20 বছরের অনেক শুধুমাত্র নিজের জীবনের জন্য বোঝা নয়, পুরো সমাজের জন্যই বোঝা। কিন্তু কথা হচ্ছে, একজন মানুষ যেখানে বিপুল সম্ভাবনাময়, সেখানে একজন মানুষ কেন কমিউনিটির জন্য এতটা বেশি পরিমাণে কি বলা যেতে পারে বোঝা হয়ে যাবে, এবং সে প্রশ্নের উত্তর হয়তো আমরা খুঁজবো রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। আমরা ফিরে আসছি, আপনারা যদি ওকে দেখতে চান, কিছু বলার থাকে, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে এসে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজ এবং একই সাথে জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
89.2
জীবনের কাছে কাছি, সুন্দর আগামীটা তারা করবে। মনে রেখো,
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে বসেছে 20 বছরের অনিক, যে কখনো টোকাই, কখনো একজন দুর্ধর্ষ সন্ত্রাসী, কখনো একজন বোমাবাজ, কখনো পিকেটার, আমরা যাই বলি না কেন, তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করছি। এবং এই ধরনের কাজ যারা সমাজে করেন, তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তাদের বড় হয়ে ওঠা, পরিবার বিবর্চিত হয়ে প্রতি মুহূর্তে সমাজে একজন কলুষিত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা, এই ব্যাপারগুলো নতুন কিছু না। কিন্তু গোড়াতেই যদি এইসব জিনিস বন্ধ করা যায়, তাহলে এই যে অনিক, আজকের যে অনিক, সে অনেকটা এই অনেক না হয়েও সমাজের অনেক সুধীজন হতে পারত। আমরা সেই বিষয়টাকে একটু ফোকাস করতে চাইবো একেবারে শেষের দিকে এসে, তবে আমরা ঘটনাটাকে আরো একটু এক্সপ্লোর করতে চাই। হ্যাঁ, অনেক, আপনি যেটা বলছিলেন যে প্রথম মামলাটা আপনি কি শিখিয়েছিলেন?
প্রথম মামলাটা তো কাইছি রমনা থানায় দরাকায়া মেয়ে নিয়ে ব্যবসা করতাম, মেয়েদের নিয়ে।
যেটা আপনি একটু বলছিলেন, ওটা কি আসলে মামলা ছিল? ওটা মামলার কি রেজাল্ট কি দাঁড়িয়েছে?
রেজাল্ট পুলিশের টাকা দিছি দারোগারে, তখন কোথায় কর যা, তোর আর কিছু সমস্যা নাই, তুই
তার মানে এটা এটা মামলা হয়নি,
তোর মা বাবা ঠিক নাই গা, এই দয়া করে তোর আমি হেরে দিলাম,
এটা মামলা হয়নি। দ্বিতীয় তো যে মামলাটা, এটা এটার কি অবস্থা?
এটা এখনো পুরোপুরি থানায় আছে, ঠিক আছে,
মানে আপনার নামে এখনো ওয়ারেন্ট আছে?
জি 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 জি।
ওকে, তার মানে আপনাকে যে কোনো মুহূর্তে ধরা হতে পারে,
কোনো মুহূর্তে ধরা হতে পারে। তখন আমি গেছি গা মোহাম্মদপুরে।
ওকে,
মোহাম্মদপুরে গিয়ে থাকি, থাকার পরে মানে একটা মায়ের সাথে সম্পর্ক হয়, সে মেয়ের নাম হয়েছে ফারজানা। আমি সম্পর্ক করতেছি,
এই মেয়েটা কে ছিল?
বিহারি,
এই মেয়েটাও বিহারি, মোহাম্মদপুরে বিহারি কলোনি।
জি জি জি।
ওকে,
তখন মেয়েটা আমার সাথে মানে সম্পর্ক করতে চায় না, তখন আমি আমার এখানে মানে বন্ধু বান্ধব যে হয়েছে এদের আমি বললাম, দেখ আমি তুই মেয়েটাকে পছন্দ করি, মায়াটা আমাকে পছন্দ করে না। তখন এই মেয়েটার সাথে সম্পর্ক ছিল আরেকজনের, মানে বিহারি ক্যাম্পেরি, কোনোভাবেই এটা আমার কথা দেখ, তোর এই জিনিস নিয়ে আমরা রাগারাগি করবো, আমরা মারামারি করবো, এটা তো বন্ধু বান্ধবের ভিতরে হয় না, কিন্তু ফারজানা তো আরেকজনের সাথে সম্পর্ক করে। তখন এভাবে কথাবার্তা এক দুইটা কইতে কইতে ফারজানারে আমি একদিন পাই রাস্তার মাঝে, রাস্তার মধ্যে পাই, ঠিক আছে, ওর উন্না টেনে ধরি, ধরার পরে হ্যাঁ আমার গালি গালাজ দেয়, গালি গালাজ দেওয়ার পরে আমি আর এখানে আর কিছু বলিনি।
না বললা আরেকদিন ওরা রুমের ভিতর ঢুকে
ওর বাড়িতে অন্য কেউ ছিল না
আর মা ছিল মা ছিল আর হের ভাই ছিল রুমের ভিতরে ঢুকি ঢুকার পরে কোথায় আপনি কেলে গিয়েছেন আমি কই তোমার মার কাছে কিছু কথা বলতে তখন ওর মারে বুঝাই নিয়ে বললাম যে দেন আপনি মেয়ের দ্বারা আমি পছন্দ করি তুমি তো একটা গাঞ্জা কর মদ কর তুমি কি ভাবলো তোমার আমি সবসময় দেখি যে তুমি সব সবসময় গাঞ্জা নিয়ে ঘুরো তোমার আমি কিভাবে কি করবো তো হেন আগে আমার হোটেলে কামি করি ঠিক আছে হোটেলের কামি করি তারপর আমার কাছে কিছু টাকা ছিল ঠিক আছে যা মনে করেন আমি ককটেল মেয়েটা পাইছিলাম সেটি খরচ করতে তখন আকাশ ভাইয়ের কাছে আমি যাই না তো মেয়ের মা আমার মানে অনেক অপমান করলো তোমার কাছে বিয়ে দিব ঠিক আছে কিন্তু কথা আছে আমি কই কি তোমার দেখবো তোমার প্রতি মাসে ইনকাম কত তখন আমি কই প্রতি মাসে ইনকাম বেশি না 10-12 হাজার এর উপরে আমি করতে পারবো না তুমি কি এই হোটেলের কাম করে আমার মাইয়ার ফালবা কই না দেন আমি হোটেলে কাম করি আপনার মাইয়ার লেগে আমি আরো একটা কাজ করি কি কাজ করি আমি আর কই না কি কাজ করি তখন আমি না কই ওর থেকে বাইরে আসি বাইরে আসে আমি আবার ফোন দিলাম আকাশ বাইরে ভাই আমার টাকা লাগবো কথা লাগবো কোথাতে আরেকটা কন্ট্রাক্ট নে তুই
১০ হাজার টাকা
দিল এখন আর আমি পারবো না তখন কোথায় এটা তো প্রায় 2-3 লাখ টাকা আইব আমার সে কইতা দেখতাটা মানে আমরা দুইজনে কোনো এটা আর আর কেউ দিব না সে আমার প্রায় 2 লাখ টাকার লোক দেখে আমি বললাম আগে 10 হাজার টাকা দিই সে 10 হাজার দেন তখন সে 5 হাজার টাকা আমাকে দিছে 5 হাজার টাকা আমি মেয়ের মারি আইলো আমার এই মাসে বেতন আমি পাই ঠিক আছে খরচ খরচ করে 5 হাজার টাকা আছে তখন আমার কইতেছে 5 হাজার টাকা আমি কি করবো আমি নেন দেখে দেন কিন্তু মায়াডারে আমি অনেক পছন্দ করতাম মায়াডা পছন্দ করতো আরেকটারে যার কারণে মনে করেন হের মা আমার সাথে বেমানি করছে আমার 5 হাজার টাকা আনিছে ঠিক আছে তো মানে মায়াডারে আমি কই আপনি যখন এভাবে টাকাটা নিলেন তা আপনার কাছে এরা হেন টাকাটা আমার যে সময় দরকার হয় এই সময় আমি নিম তো মানে মায়াডারে আস্তে আস্তে টাকা দিকে মায়াডা আস্তে আস্তে মানে আমার দিকে এও আসে তখন এই মেয়াদা আমি 10 নম্বরে ঘুরতে আসি 10 নম্বরতে আমি গেছি মিরপুর কসুকে কসুকে গিয়ে মেয়েদের যেটা বেলেদেপুর দিয়ে
বেলেদি পৌঁছান মেয়েটাকে
জি 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 টাকা গেছে আমার অসুবিধা নেই 5 হাজার টাকা গেছে আর অসুবিধা নেই কিন্তু তোর মনে কর জীবনের লাইফ শেষ গেছে এই কথা কয়ে গালে দুটা প্রশ্ন দিই দুই গালে বেলেদি প্রশ্ন আমি এই জায়গাতে দৌড়ে আসলাম তখনই আমি যখন দৌড়ে আসে পারি দুইটা পুষ মেরে ঠিক আছে যে আমার সাথে বেমানি করলে তুই তোর তো আমি পামুই না তো আমি যাই গেল তখন আবার গেলাম আমি আকাশ ভাইয়ের কাছে ওরা আবার এদিক দিয়ে কি করছে মেয়ের পুষ দিছি ওরা আবার মামলা করছে এটা নি সব অজ্ঞাত দিয়া মামলা করে রাখছে মানে আকাশ ভাইয়ের কাছে গেলাম আকাশ ভাইয়া কইতেছে ক আচ্ছা অসুবিধা নাই এটি তো তোর ইকাম তুই তো ছোট থেকে বড় হয়েছিস এটি কই রে তুই এটি নিয়ে ভয় ফাঁস খেলি মানে আমার কইতেছে তোর 10 জনের মধ্যে তুই একজন হইবি তোর 10 জনে ভয় পাইব সে আমার এডিয়ে কইতা তো আমি বলি যে ভাই আমার এমন দরকার নাই আহান আমার কি করবেন আমি বাড়িতে তো আমি যাই না কারণ বাড়িতে আমার কেউ বালা পাই না আমি কার সামনে গিয়ে দাঁড়াবো এবং কি আমার বাড়ি ঘর তো নেই আমি কার সামনে গিয়ে দাঁড়াবো তখন কেউ তো আমার আশ্রয় দিব না তখন এক কাজ করেন আমি আপনি আমার কিছু টাকা দেন আমি একটা রুম নিয়ে আলাদা আমি হেন তাই আমি দেখা গেছে খারাপ মেয়ে হোক বালা মেয়ে হোক ঠিক আছে আমি যে আমার ঠিক আছে করতে পারবো আমি বিয়ে করে ঠিক আছে আমি হেন থাকবো এই সিদ্ধান্ত নেই তারপরে সে আমার রাজি না কত মাইয়াও করবি নষ্ট করবি বিয়ে করে এখন কি করবি বিয়ের বয়স কি গেছে গা নষ্ট করতে চাইলে হোটেলে চল না তোর হোটেলে গেলে টাকা লাগবে আমার একটা এও কি আমি মেয়ের এমনি নষ্ট করছি না মানে আমার সাথে যেগুলি করছে সেগুলি আমি দেখছি আমি আইন না দিছি কিন্তু আমি নষ্ট করিনি কখন তখন ওরা আমাদের আরেকটা কাজের কন্ট্রাক্ট দেয় আরেকজন দেয় মারতে কাকে মারতে কন্ট্রাক্ট দেয় সে হয়েছে শফিউল্লাহ মানে বড় নেতা শফিউল্লাহ খুন করতে আমাকে বলে শফিউল্লাহ আবার এয়ারপোর্টে একটা ক্যান্টিন আছে বড় সে জানি আবার কোন দিক জানি মানে ও করে
কার সাথে কন্টাক্ট হয়েছে আমাকে কিছু বলে, আমি কই তার আমি কোন সময় বলবো, সবসময় প্রাইভেট দিয়ে চলাফেরা করে ঠিক আছে, প্রয়োজনে ওর প্রাইভেট গাড়ি কই ডালাই অকটেন লাগে পেট্রোল লাগে আমি দিই, আর যে ছয় রাম তোর কাছে আছে এটা রেখেছি সবসময় বলতে, আমি সবসময় ঘুরিনি দেখেছে কোন ভয়াবহ কাজে গেলে ঠিক আছে আমি লয়ে গেছি।
এই পিস্তলটা কে দিয়েছিল আপনাকে?
আকাশ ভাই দিছি।
আচ্ছা,
আবার দেওয়ার সময় এটাও কেছে তোর বংশের পরিচয় নেই, তোর বিশ্বাস করে দিলাম, যা কিছু করস না করস ঠিক আছে তুই আমার কাছে এটা দিয়ে দে, আবার আমি এটা ওর কাছে সবসময় দিয়ে দিতাম না, তখন আমার যখন এর মারা কন্ট্রাক্টটা আসে ঠিক আছে, তখন আবার আমার পিস্তলটা তো সে দেয়, দেওয়ার পরে আমার কাছে কিভাবে মারবি অন প্লেন কর ঠিক আছে, তখন আমি মানে তিন দিন প্লেন করে ঘুরে গেলাম যে তার এরপরে ক্যান্টিন আছে সেই জায়গায় সে ঢুকার আগে মনে করেন ক্যান্টিনের লোক বাইরে হয়ে পড়ে, তার মানে মারার একদমই সুযোগ নাই, তখন আমি পাইনি, তখন আবার গাজীপুরে তখন এক রেস্টুরেন্টে সে বাইরে আছে, এক রেস্টুরেন্টে ঢুকছিল খাইতে ঠিক আছে, তখন সে বাইরে আছে রেস্টুরেন্টে, বাইরে হওয়ার পরে ঠিক আছে রাত বাজে প্রায় একটার দিকে সে বাসায় দেয় নাই, তখন মানে আমি শুধু তাকে ফ্লো করতেছি সে কোন দিকে যাইতেছে ঠিক আছে কি করতেছে না করতেছে সে এগুলি ফ্লো রাখে, তখন আমি বললাম যে ভাই এটা তো কোনোভাবেই সম্ভব না, সব কিছু অসম্ভব, অসম্ভবের কাহিনী সব যা আমাদের দিচ্ছেন সফিউল্লাহ, আইরে কাম এক পেয়ে করুন ঠিক আছে সফিউল্লাহ, মনে করেন মেয়েরা 5-6 লাখ টাকা আমরা এমনি পাবো, আমার এটা করতে আমার আবার কিছু 2 লাখ টাকা সে দিব, তখন আমি কই দেখেন ভাই আমার সাথে তো বেমানি করবেন না, না শিওর বেমানি করবো না, কারণ আমি যদি 1 টাকা পাই তারা এই জায়গাটা আডানা দিতে সমস্যা নেই, আমার মানে এরকম ভাবে কথাবার্তা কইছি, তখন ওর উপরে আমি কিছু করতে পারিনি এই দিন রাত্রে, এর পরের দিন সকালবেলা ওর বাড়ির এনে গিয়ে আমি কোনা বাড়িকে বসে থাকি, সে আমাকে চিনতে পারে না, চার দোকানে এই দোকানে সেই দোকানে আমি বসে থাকি সবসময় এটা এটা খাই ঠিক আছে দোকানে বসে ঠিক আছে, তখন সে আমাকে চিনতে পারে না যে আমি আমাকে কেউ পাঠাইছে কিনা, ওর গাড়ি যখন যা ঠিক আছে তখন আবার সে মোটর সাইকেলও চালায়।
আচ্ছা
ঠিক আছে, তার বন্ধু বান্ধব আমার মনে হয় অনেক, তার বন্ধু বান্ধব ঠিক আছে যে জায়গায় যা সেই জায়গায় মানে তার বন্ধু বান্ধব, তার যে ঠিক আছে ক্ষতি করবো মানে এমন কোনো চান্স নাই, তারপরে হ্যাঁ আবার প্রাইভেট তো হ্যাঁ ড্রাইভারে আর হ্যাঁ রেস্টুরেন্টে আরেক রেস্টুরেন্টে ঢুকছে, ঢুকার পরে রেস্টুরেন্টের আবার কর্মচারী যেটা এটা বলতেছে যে ভাইয়া প্রাইভেটটা একটু সামনে রেখে আসেন,
আচ্ছা
আমার দোকানের সামনে রেখেন না বসবেন যেহেতু একটু সামনে রেখে আসেন, ড্রাইভার বলছে ড্রাইভার ধরুন সামনে রেখে আসছে, তো আমি মনে করেন আমরা এটা নিজ দেয়া আগুন ধরে আসছি আমরা দুইজনে এই কাজটা করি ঠিক আছে, আমরা দুইজনে এই কাজটা করি,
উনি ছিল গাড়িতে তখন?
না না না
শুধু গাড়িটা আগুন ধরে,
হ্যাঁ হ্যাঁ শুধু গাড়িটা আগুন ধরাই দিই ঠিক আছে, তখন এই এই জায়গায় ঠিক আছে সব মানে কে কে করছে কে করছে, তারপর আমার দত্তারে নাই আমার লগে যেটা ছিল বাদল নাম, তারা মানে মানুষ অনেক গণপিটে নিত
বাদলটা ধরে ফেলেছে,
জি জি বাদল দইরা অনেক গণপিটে নিত, আর আমি যান বাসে আয়সা করি, তখন ও গণপিটা নিতে ওরা আবার পুলিশের হাতে দিয়ে দিই, তোরা কে কে পাঠাইছে, তখন সে বলে দিয়েছে আকাশ ভাইয়া পাঠাইছে, তো সাথে যে পুলাটা ছিল এ কে উনি, এর কোনো ঠিকানা নাই, হ্যাঁ শুনছে বাড়িতে জানো অনেক দিন যাবে, তারপরে আমার বলতে আকাশ ভাই আর কি যেহেতু তুই এইভাবে আরে বিপদে ফেলা, আমি দেন ভাই এটা আমি বিপদে ফেলা নেই, না আমার অডিশন দিতে হারে না পারলে ওর গাড়ির ক্ষতি করত ঠিক আছে, আমি ওর গাড়ির ক্ষতি করলাম, এখন আমার আর কি করা আছে, হ্যাঁ ধরা গেছে এখন আমার তো আর কিছু করার নেই, তখনই হ্যাঁ কি করছে আবার থানার মধ্যে গিয়া সবির নামে মামলা করে মানে আকাশ ভাইয়ের নামেও আমার নামেও যা আছে এটা তো মনে করেন
মোহাম্মদপুর
তারপর আমার যাওয়া হয়নি,
আপনার এখন কিভাবে সময় কাটে কিভাবে আপনি থাকেন?
আমি এখন হোটেলে কাজ করতেছি এক বড় ভাই ঠিক আছে, আমি তো এই মানে আপনার FM এর বিষয়ে আমি কিছু জানতাম না, তখনই আমার আমি বড় ভাইয়ের কাছে কইলাম যে তার নাম হয়েছে মাহবুব, তার কাছে বললাম যে ভাইয়া মানে হ্যাঁ দেখে তো সবসময় রেল রাস্তায় ঘুরি ঠিক আছে করি, তখন আমার একদিন প্রশ্ন করলো তুমি এই আমি তোমার সব সময় দিয়ে তুমি কি করো, হুমকি ভাই আমি কিছু করি না, তুমি এভাবে ঘুরতেছো এইভাবে এখানে, এরা কি মানুষে কি বলবে তোমাকে? আমি দেন ভাই আমার মা বাপ নাই, ঠিক আছে আমি এইভাবেই ছোট থেকে বড় হয়েছি, আগে কোন ধান আসলাম কমল আসো। পরে কোথায় আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো, কি কাজ? তোমার একটা হোটেলে কামবা হয়ে দিলে করবা, আমি বর্তমানে হোটেলে কাজ করতাম, তখন মাহব ভাই আমার দয়া করে হোটেলে কাজ দেয়, তখন সে আমার মানে অনেক ফ্রি করে দেয় ওর সাথে, এই যে এলাকার স্থানীয় ফুলা, ঠিক আছে কিন্তু সে মনে করে না যে আমি একটা স্থানীয় পোলা, কিন্তু সে আমাকে অনেক ফ্রি কইরা দেয়। আপনারা এফএম রেডিও শুনে, শোনার পরে আমার মানে
আপনি বাড়িতে যান না কেন?
আমি বাড়িতে যাই না, কারণ বাড়িতে মনে করেন আমি কার কাছে যাবো, আমার যে বাবা সে আমার মায়ের দূর করে। দ্বিতীয় কথা হয়েছে আমার বাড়ির ঠিকানা তো এখনো আমি জানি না, এতটুকু যে বড় হয়েছে আমি খালি শুনছি বরিশাল হরিনাথপুর, ঠিক আছে কিন্তু আমি এখনো জানি না যে আমার বাড়ি কোথায়।
আপনার মার কাছে যেতে ইচ্ছে করে না?
আমার মার কাছে, আমার মা তো মনে করেন আরো আমার এই বাবার পক্ষে, আমি অনেক মনে করেন এইভাবে কি কম।
আপনার ছোট ভাইটা ছিল সে কই?
সে আছে।
কোথায় আছে?
সে আছে আম্মুর সাথে, সে আম্মুর সাথে আছে, অল্প গৃহস্থে আছে, তো আমার হিয়াব্বা এই জন্য একটু গৃহস্থে করেন, কিন্তু আমরা আমার যে মেন বাবা ঠিক আছে আমি সেটা আমি এখনো কোনো খোঁজখবর পাইনি, যেটা আমাদের আসল মেন ভাইরা কই ঠিক আছে দেখা গেছে আমার ছোট ভাইয়া আছে ঠিক আছে সারাদিন দেখা গেছে মায়ের খায়, আবার মনে করেন মানে এমন একটা অবস্থা ঠিক আছে আমরা আমার ফ্যামিলিটার মধ্যে ঠিক আছে ছোট থেকে মনে করেন কেউ রে মানুষ করতে পারে না আমার ছোট ভাইটা, আমি তো মনে করেন একটু মাদ্রাসে পড়ছি আর সে মনে করেন একটু পড়তে পারে না, মানে আমার মনে হয় যেটা ঠিক আছে আমার বাড়ির কারোর সাথে আমার কোনো সময়।
আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই? প্রত্যেকটা মানুষের কিন্তু থাকে যে বড় হয়ে এটা হবো বা আজ থেকে কিছুদিন পরে এটা করবো, আপনার কি প্ল্যান?
ভবিষ্যতের কি কথা, আকাশ ভাই দিছে দুঃখা কইছে আর গাড়ি পুরাই লওয়া ঠিক আছে টাকা দিব, আকাশ ভাই তাও করলো না,
ধরেন আপনার কিছু টাকা দিল, হ্যাঁ দিত এরকম, এই টাকাগুলোতে আপনি কি করতেন?
এই টাকাগুলি দিয়ে মনে করেন আমি যে ঘুরতেছি চলতেছি খাইতেছি আমি এতটুকু মানে আমার এখন আর সম্বল আছে।
আপনার চিন্তা হয় না যে আজ থেকে পাঁচ বছর পরে আপনি কই থাকবেন বা আপনি যদি দশ বছর পরে আপনি যদি বেঁচে থাকেন? হ্যাঁ প্রতিনিয়তই তো আপনার সারা জীবনের জন্যই আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে, কারণ তিন চারটা মামলা চলতেছে আপনার, প্রত্যেকটা মামলায় দুর্ধর্ষ মামলা, আপনি যে কোনো মুহূর্তে জেলে পড়ে যাবেন, আপনার এখন বিশ বছর বয়স, আপনার নিয়ে কথা বলারও কেউ থাকবে না, কারণ আপনি যদি কিশোর অপরাধী হতেন সেখানে একটা ক্ষমা পাওয়ার যোগ্য ছিল, যেহেতু আপনার বয়স হয়ে গেছে সুতরাং কোনো না কোনো ভাবে আপনাকে সারা জীবন মানুষ ইউজ করবে, সেরকম একটা ঝুঁকি থেকে যায়। তারপরও মাঝে মাঝে যখন আপনি চিন্তা করেন যে আজ থেকে পাঁচ বছর পরে, ছয় বছর পরে, দশ বছর পরে, চিন্তা হয় যে একটা সুন্দর জীবন, মানে কি চিন্তা হয় আপনার মাথার মধ্যে, কি করেন, মানে যখন চিন্তাটা কি হয়, কোনো স্বপ্ন আছে?
তখন মনে করেন আমার যখন মনে হয় ঠিক আছে যে আমি আমার একটা ভবিষ্যৎ আছে, তখন আমার আর কিছু মনে হয় না, মনে হয় যে আমার এই দুনিয়া থাকাতে মানে আমার মতো বলে না থাকে আরো অনেক ভালো, মানে আমার নিজের কাছে এমন মনে হয়। আর এই মানুষটির যে আমি ক্ষতি করছি ঠিক আছে, আর কাছে যদি আমি কিভাবে মাফ চাম সেও আমি পাই না ঠিক আছে, কারণ রাস্তাঘাটে দেখা গেছে অনেক মানুষ আমি মারছি ঠিক আছে, রেল রাস্তায় পৈরা লইছি, মানুষ হাইটে গেলে ঠিক আছে মোবাইল উবাইল লয়ে দৌড় দিছি ঠিক আছে, তখন এটির কাছে কিভাবে মাফ চামু, মাইয়ার দ্বারে কষি করতে ঠিক আছে, শারমিনা শারমিন যে মেয়েটা সে কিন্তু আমার সাথে অনেক বেমানি করছে, মানে আমার কাছে অনেক টাকা আনিছে, সে মামার মনে করেন 70,000 টাকার তো মনে করেন তারাই দিলাম প্রায় 40,000 টাকার মতন।
একটা জিনিস বুঝি যে যে মানুষটার স্বপ্ন থাকে না সেই মানুষটার কোনো গতি থাকে না, গতি বলছি এই কারণে যদি ওর স্বপ্ন থাকতো যে আজ থেকে একটা থাকে শর্ট টার্ম গোল, আমরা যেটাকে বলি যে ছয় মাস পরে বা এক বছর পরে আমাকে এটা করতে হবে, লাইক আমার পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে, ওর বয়সে যেটা হয়, কিংবা দেখা গেল আমি হয়তো এইরকম একটা প্রতিষ্ঠানে জবের জন্য যাবো সুতরাং আমাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে, এবং যে সার্কেলে আমি বড় হচ্ছি সেই সার্কেলে আমার ফ্রেন্ডরা এটা করছে সুতরাং আমাকে এটা করতে হবে। একটা মানুষ বড় হচ্ছে সমাজে তার কোনো এইম নেই, একটা মানুষ সমাজে বড় হচ্ছে তাকে কেউ আদর করে কখনো মাথায় হাত, আপনাকে কেউ কখনো আদর করে মাথায় হাত
দিয়ে না,
আপনাকে আপনার মনে পড়ে যে আপনাকে কেউ বুকের সাথে জড়িয়ে ধরে বলেছে ঘুমা আপনার মা হোক বা আপনার বাবা
হোক? না না এমন কখনো আমাকে কেউ বলে নাই।
আপনি কখনো দেখেছেন একটা ফ্যামিলিতে একটা সন্তান কতটা আদরে বড় হচ্ছে এরকম কোনো কিছু পেয়েছেন আপনি আপনার জীবনে কখনো?
আমার জীবনে ঠিক আছে আমি দেখি যে বাবা পুলার স্কুলে নিয়ে যায় ঠিক আছে, কিন্তু আমার জীবনে হয় নাই কখনো, যার কারণে মনে করেন আমার রেল রাস্তায় থাকতে হইতো না, আমার বাবার যদি বাইসা থাকতো আমার রেল রাস্তায় থাকতে হইতো না ঠিক আছে। আমি এখন আমার
দেখেন আপনি আপনি তো খবরাখবর মাঝে মাঝে টেলিভিশন দেখেন, দেখেন না আপনার বয়সের ছেলেমেয়েরা দেখেন যে তারা এইচএসসি পাস করে ফেলেছে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আপনার তখন কেমন লাগে?
তখন আমার কাছে অনেক খারাপ লাগে যে আমার ভবিষ্যৎটা ঠিক আছে কি হইলো ঠিক আছে, মানে আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, এরা কত সুন্দর করে চলাফেরা করতেছে,
দ্বিতীয় জন্মের সুযোগ থাকতো, ধরেন আপনি যা ভুল কোশ্চেন করছেন এখানে, আপনার আপনার জীবনে বাঁচে থাকার কোন সুযোগ নেই, এটা একটা ফ্যান্টাসির কথা বলি, আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন, আল্লাহ আপনার নতুন একটা জীবন দিয়েছে, আপনি কি হইতেন?
আমার যদি এমন সুযোগ থাকতো, ঠিক আছে, তা মনে করেন আমি কোন কারোর মানুষের উপকার করতাম, ঠিক আছে, মানে এমন কোন আমি যদি আমার যদি সত্যিকারে, ঠিক আছে, বড় কেউ বড় পর্যায়ে, ঠিক আছে, আমার নিত মানে আগামী জন্মে, তাহলে মনে করেন আমি প্রথমই যে গরিব আছে, ঠিক আছে, দেশের মধ্যে আমি কোনো গরিব থাকতাম না।
যেই মানুষটার সামনে আসলে স্বপ্নই আসেনি, সে আসলে স্বপ্ন জিনিসটা কি সেটা বুঝবে কি করে? ওদের ওরা কিন্তু আমাদের কমিউনিটির একটা অনেক বড় অংশ এবং এরা আমাদেরকে ভালো থাকতে দেয় না, কারণ ওদেরকে আমরা ভালো থাকতে দেইনি। দিস ইজ দ্য ফ্যাক্ট। রবীন্দ্রনাথের ওই কথাটা বারবারই বলতে হয়, যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছন থেকে টানছে। সুতরাং পেছনে ফেলে সামনে আগানোর কোনো সুযোগ নেই, এদেরকে নিয়ে আমাদের এগোতে হবে এবং এদেরকে বদলাতে হবে। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের অনেকের জীবনের অপ্রিয় সত্য। এই মুহূর্তে আমাদের বরাবর যেটা হয় যে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে যিনি থাকেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি তো শুনেছেন পুরো বিষয়টা, কি বলেন তিনি আমি একটু তার কাছ থেকে জানতে চাই। তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো বিষয়টাই, খুবই মানবিক একটা বিষয়, কি বলার আছে আপনার?
আমি অনেকের পুরো কাহিনীটা শুনলাম। আসলে আমরা এই দেশে, আমি প্রথম থেকে বলেছি, কেউ জন্ম থেকেই অপরাধী হয়ে জন্মায় না। ঠিক আছে যে কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক বা জেনেটিক লোডিং থাকে যে বংশ পরম্পরায় কিছু লোক অপরাধী হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ অপরাধী এসে তারা হয়ে থাকে মানে সামাজিক এবং পারিবারিক পরিবেশের কারণে। অনেকের ক্ষেত্রে আমাদের এই জিনিস লক্ষণীয় যে 3 বছর তার বাবা মারা যায়, দরিদ্র পরিবার ছিল, তারপর তার মা বিয়ে করে, সৎ বাবা তাকে কোন রকমেই একটা স্বাভাবিকভাবে দেওয়া হয়, সৎ বাবা লেখাপড়ার খরচ দেয় না, অন্যভাবে তাকে বঞ্চনা করে, অবহেলা করে, মারধর করে। এই কারণেই সে প্রথম থেকে, সে এখন যে কথাটা বললো যে আমি জীবনে কোন ভালোবাসা পাইনি, হ্যাঁ, আর কেউ মাথায় হাত দিয়ে আমাকে আদর করে, এই যে ভালোবাসাহীনভাবে জীবন যাপন করা, এক্ষেত্রে কিন্তু যে আমাদের মানসিক যে পুষ্টি, আমাদের শরীরে যেমন পুষ্টি দরকার বিকাশের জন্য, মানসিক পুষ্টি হচ্ছে আমাদের ভালোবাসা, স্নেহ, মমতা এগুলি পাওয়া। যারা ভালোবাসাহীনভাবে এভাবে বেড়ে ওঠে এবং যারা দরিদ্র পরিবারে বেড়ে ওঠে, তাদের জীবন এবং সমাজের অনেক চাহিদাই পূরণ হয় না, তাদের কিন্তু খুব রুক্ষভাবে চরম নিষ্ঠুরতার সঙ্গে বেঁচে থাকতে হয়। এটা ঠিক আছে, বেশিরভাগ মানুষই কিন্তু এই দারিদ্রতা বলেন অথবা বঞ্চনা বলেন এগুলিকে মেনে নিয়েই একটা সুন্দর, সহজ এবং সাধারণ জীবনযাপন করে, কিন্তু অল্প কিছু লোক আছে যারা খারাপ হতে চলে যায়, উনি সেই পর্যায়ে গেছিল। এবং সেটা আরেকটা দ্বিতীয় কারণ হচ্ছে এই যে অপরাধ নেওয়ার জন্য, যে যারা এই যে প্রথম শিশু বা সরকারি যারা হয়ে যায়, যারা একেবারে শিক্ষণহীন হয়ে বেশি দায়িত্বে থাকে, তাদের কিন্তু সামাজিক পরিস্থিতি বা নৈতিক ভিত্তি কিছু থাকে না, এবং তারা যখন এইভাবে ঘুরে ফিরে বেড়ায় তখন তারা নিজের একটা সঙ্গ তৈরি করে, তখন তাদের ভিতরে সামাজিক বা জীবনমুখী যে সমস্ত কর্মতৎপরতা সেগুলি না করে কিভাবে অন্যের কাছ থেকে লুট করে নিয়ে আসবে, চুরি করে নিয়ে আসবে, এটা এমনি তারা শিখে যায়, এটা তাকে শিখতে হয়। আর আমাদের দেশে ওই যে গডফাদার যারা বলেন, যে বড় ভাই যেটা বলেন, এই বড় ভাইরা গডফাদাররা সবসময় গোপ থেকে থাকে কোন সোর্স থেকে, কোন জায়গা থেকে তারা এই ধরনের ছেলেদেরকে বাছাই করে নিয়ে আসবে। এই টোকাই শ্রেণীতে হচ্ছে সবচেয়ে মানে তাদের জন্য সবচেয়ে উত্তম জায়গা, এখান থেকেই তারা বাছাই করে এবং অনেককে তারা সেই জায়গা থেকে বাছাই করেছে শিক্ষার্থী নিয়ে, এবং তারা তাকে জোর করে হোক, হ্যাঁ আমি যেটা বলে শুনলাম, তাকে জোর করে তাকে অন্য একটা লোককে মার্ডার করার জন্য বা ফোন করার জন্য তাকে নিয়ে আপনার ছেলে নিয়ে গিয়েছে। এইভাবে তারা যখন একটা রিক্রুট হয়ে গেল একটা মানে অপরাধ জগতের সঙ্গে, তখন সে আস্তে আস্তে নদী চিন্তা করা শুরু করলো, বোমাবাজি শুরু করলো, আর তাছাড়া সে কিন্তু আগেই নেশা করা শুরু হয়েছিল। আমাদের দেশে বেশিরভাগ নেশার কথাও আমাদের জানতে হবে, যে বেশিরভাগ নেশা কিন্তু খারাপ এই দরিদ্র পরিবারে এবং এই যে টোকাই যারা ওই প্রথম শিশু যারা ঘুরে বেড়ায় তাদের মধ্যে বেশি হয়, অনেক বেশি শিশু জনিত হয়, এবং একদিকে তারা বিপদে চলে গেছিল, আরেকদিকে নেশাগ্রস্ত হয়েছিল, অন্যদিকে আবার আরেকটা বড় ভাই যেটাকে বলি আমরা গডফাদার যদি বলি, তাদের সত্যসায় সেই সরাসরি অপরাধের সঙ্গে সুযোগ পেয়ে গেছিল। এই সমস্ত কারণেই সে একেবারে দুর্দান্ত অপরাধী জীবনযাপন করতে গেছিল। আমরা যা দেখলাম, সে এখন পর্যন্ত 4টা মামলায় রয়ে গেছেন, সে বোমা মেরেছে, গাড়ি পুড়িয়েছে, একজনকে খুন করতে নিয়ে গিয়েছে, হ্যাঁ, মেয়ে সাপ্লাই দিয়েছে, মানে যত ধরনের অপকর্ম এবং অপরাধ আছে সবকিছুতেই সে ইনভলভ ছিল। এখন অনেকের জন্য যেটা বুঝার এবং আমাদের সমাজের এবং আমাদের সবার জন্য বুঝার যেটা হচ্ছে এই যে আমরা আমরা যদি এই অনেকদের মতন ছেলেদেরকে এইভাবে পাপ এবং অন্যায় থেকে বিরত রাখতে চাই, তাহলে আমাদের দেশের দারিদ্রতা এবং বৈষম্য যে ব্যাপারটা আছে সেটাকে কমিয়ে আনতে হবে। এবং ওই যে বড়বাই বা পলিটিক্যাল বলেন বা অন্যান্য যে কোনো গডফাদারকে যে অপরাধী লালন পালন করে বড় করার যে সুযোগ সেটা কমিয়ে আনতে হবে। এভাবে যদি তারা অনেকদেরকে খুঁজে বা ব্যবহার করতে পারে তাহলে অনেকরা কিন্তু তাদের হাতের পুতুল এই সারা জীবন কাটাবে এবং সমাজে অপরাধ বাকি থাকবে। আমাদের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে, সামাজিক অপক্ষয়ের কারণে এই ধরনের প্রবণতা আরো বেশি বাড়তেছে। তাই অনেকদের মতন ছেলেদের আমরা এখন একটা কথাই বলার আছে যে এটা ঠিক আছে সে খুবই বাংলাদেশ ছিল, সে জীবনে কোনো বাংলাভাষা পায়নি, বাবা কি মা কি সেই জীবন, সেই সুখের জীবন বা প্রেমময় স্নেহময় জীবন হয়তো তার পায়নি, কিন্তু সে কিন্তু এখন ইচ্ছা করলে অন্যকে সেই ভালোবাসা প্রেম দিতে পারে। সে কিন্তু পায়তার মেয়ের সাথে সম্পর্ক করছিল, ভালো হয়নি, এখন সে বড় ধরনের বিপদে পড়েছে, মামলা করেছে, পলাতক আছে, এগুলি হয়তো তার কাছে মনে হচ্ছে যে এখন তো আমি মানে যাদের জন্য এগুলি করলাম সে বড়বাইকে তো কিছু হচ্ছে না, হচ্ছে তো আমাদের। এটাই অধিকদের বুঝতে হবে যে আসলে যারা তাদেরকে ব্যবহার করে তারা তাদেরকে জিম্মি করে ফেলে, হয় আমার হাতে থাকবে না তুমি কিন্তু তোমাকে পুলিশে ধরে ফেলবো অথবা তোমাকে খুন করে ফেলবো। এই যে এইভাবে আটকে গিয়া তারা একেবারেই মানে অসহায় করে, এই অসহায়ত্ব তাদের কাটাতে হবে যে না আমি যদি আরেকটা মানুষকে অন্যায় ভাবে শাসন করতে পারি তাহলে আমি গদফাদারকেও কেন অস্বীকার করে তাদের কাছে চলে আসতে পারবো না। এই সাহস এবং নৈতিকতা তাদেরকে জাগ্রত করতে হবে। যেহেতু সে এখন যাহা বলিব সবগুলো অনুষ্ঠানে প্রোগ্রাম শুনে শুনে যেহেতু তার প্রাপ্তি হয়েছে, যেহেতু সে এখন দেখছে যে আইনের কাঠামো বিজ্ঞানী তাকে যেতে হতে পারে, তাকে শাস্তি যেতে হতে পারে, তাকে পালিয়ে বাড়িতে হচ্ছে, এই যে পাপের যে একটা খারাপ ফল আছে সেটা তাকে বোধ করতে হচ্ছে বা হবে, এটা যত তাড়াতাড়ি অনুভব করবে অনেকরা তত তাড়াতাড়ি তারা ভালো হওয়ার চেষ্টা করবে। এবং আমরা আশা করি যে এখনো যারা ছোটখাটো অপরাধে এখন আছে বা নেশাগ্রস্ত আছে তারা কিন্তু এখন থেকেই বাদ দেয় অনেকের দায়নি শুনে যে না এইভাবে গর্ভাধারদের বা বড় ভাইদের কথা গিয়ে আমি তাদের হাতে পুতুল হয়ে আমি এত অন্যায় করবো, কিন্তু শেষ পর্যন্ত আমার জীবন আমি কি পাবো, তো আমি তো বড় লোক হতে পারি না, আমি তো খুব স্বাধীনভাবে মুক্তভাবে সুন্দর জীবন ব্যবহার করতে পারি না, একটা পলাতক আসামি মতো ব্যবহার করতে হয়, তাহলে আমরা কেন জীবন বেছে নেবো, আমরা খুব দ্রুত আর ভালো করে চলে আসবো। যদি একটা যদি সাহস করে অন্যদের সঙ্গে মারামারি চিন্তাই করতে পারি তাহলে সাহস করে কেন আমরা নিজের জীবনটাকে ভালো করে নিয়ে আসতে বড় ভাইদের বয়ে, তাহলে তারা যেন সাহস করে সেটা করে এবং তার পাপের ফলশ্রুতি হিসাবে যদি তাকে খাটতে হয়, যদি তাকে অন্য কিছু শাস্তি দিতে হয় সেটা সে মাথা পেতে মেনে এরপরে আইনের হাতে সতর্ক করে সে তারপরে এই বাকি জীবনটা দণ্ডের পথে নৈতিকতার পথে ভালো পথে সে কাটিয়ে দিতে পারে এবং সে বরং অন্য মানুষকে ভালোবাসা যে ভালোবাসা সে পায় নাই সেই ভালোবাসা স্নেহ এবং দয়া যেমন মানুষকে দেখায় সেটাই আমরা তার কাছে আশা করবো। একটা সুন্দর জীবন যখন জন্য সে কল্পনা করতে পারে, চেষ্টা করতে পারে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই জিবিএসবিতে এই মুহূর্তে, একটু পরে আমরা আবারও ফিরে আসছি। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, অনেক অনেক কমেন্টস পেয়েছি আমরা ফেসবুক থেকে, এবং একই সাথে আমরা কমেন্টস পেয়েছি ইমেইলে, এসএমএস করেছেন অনেকেই। আমরা বেশ কিছু কমেন্টস পড়তে চাই। রাতুল লিখেছে ঢাকা থেকে, ভাইয়া অনেকের গল্প শুনছি, সে বিভিন্ন অপরাধ করেছে, যদিও সে ছোটবেলা থেকেই কোনো শাসন এবং কোনো গাইড ছাড়া বড় হয়েছে, আর তাই সমাজে এরকম মানুষ আমরা অনেককেই দেখতে পাই। দিদার সাফার থেকে লিখেছে, ভাইয়া অনেক অনেক একজন বড় ধরনের সন্ত্রাসী, বাবা না থাকাই বিপদ হয়ে চলে যাওয়ার কারণ হচ্ছে অনেক, ওর কোনো ক্ষমা হতে পারে না, ওর কথা শুনে মনে হচ্ছে এমন কোনো অপরাধ নেই যা ও করেনি। রাতুল কক্সবাজার থেকে লিখেছে, অনেক টাকার কারণে খুন করে, যা একজন পেশাদার খুনিরা করে থাকে, আর সে কারণেই ওর শাস্তি হওয়া উচিত, যারা এমন ঘৃণিত কাজের সাথে জড়িত তাদের কোনো ক্ষমা হতে পারে না। শ্রীধর ঢাকা থেকে লিখেছে, অনেকের গল্প থেকে এটা স্পষ্ট যে ছোটবেলায় প্রপার গাইড না পেলে ছেলেমেয়েরা বিপথে চলে যায়, যেটা আমরা অনেক ছাড়াও অন্যান্যদের গল্প থেকে বুঝতে পেরেছি, আর এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সুমন কুমিল্লা থেকে লিখেছে, অনেক খুবই খারাপ ছেলে, আবার খারাপ বন্ধুদের সাথে মিশত, তার মানে বোঝায় যে ওর বন্ধুরা কেউ ভালো ছিল না। আমরা প্রায় দেখছি সঙ্গদোষে মানুষ খারাপ হচ্ছে। কামরুল গাজীপুর থেকে লিখেছে, অনেকের নামে বেশ কয়েকটি মামলাও হয়েছে, আসলে এদের মতো ছেলেদের মামলা করেও অনেক সময় কিছু করা যায় না, কেননা অনেক বড় বড় নেতাদের সাথে এদের যোগাযোগ, তাই এরা আবার অপরাধের সাথে জড়িয়ে পড়ে। শাহিন খামার বাড়ি থেকে লিখেছে, ভাইয়া এই সুযোগ অনেককে আইনের হাতে তুলে দেয়ার, আপনি ওকে ধরে রাখেন, আমি পুলিশ পাঠাচ্ছি, এরকম কুখ্যাত মানুষের সাথে ভাইয়া আমি একটা সেলফি তুলতে চাই। দিস ইজ ভেরি ব্যাড। আমরা আসলে এই ধরনের ফিলিংস দেবার জন্য এই ধরনের অনুষ্ঠান আমরা করি না। দেখুন শাহিন, এবং একই সাথে যারা এই ধরনের কমেন্টস করেন তাদেরকে বলি, সবসময় আমরা বলি অনুষ্ঠানে, একজন অপরাধীকে দেখে তাকে শাস্তি দেয়া, তাকে কিওর করা, তাকে এক্সিকিউট করা আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য নয়। আমরা মনে করি সমাজে এরকম অসংখ্য অনেক আছেন, কিংবা অসংখ্য অনেকের জন্ম হতে পারে, তারা যেন এই অনেককে শুনে নিজেদেরকে নিবারণ করেন এবং ভালো পথে চলেন, তাহলে আমরা বলতে পারবো আমাদের অনুষ্ঠানটা সাকসেস। এবং এরকম অনেক হয়, বিশেষ করে আপনারা এখন দেখবেন জেডিএসবিতে এমন সব গেস্ট আসে যারা জেডিএসবি শুনে ইন্সপায়ার্ড হয়েছে সুস্থ জীবনে ফিরে আসার। দ্যাট ইজ দ্য আলটিমেট সাকসেস অফ রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। দ্যাটস রিয়েলি অসাম। ওকে, কি বলার আছে অনেক আপনার? লাখ লাখ
তাদেরকে আমি বলতে চাই, আমার মতো তোমরা কেউ এমন হয়েও না, ঠিক আছে? আর যদি কোনো মুরব্বী লোক থাকে তাহলে আমি তাদেরকে, যারা আমার শুনতেছেন, ঠিক আছে, আমার পরিচিত হয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করবেন। সবাই বন্ধু হিসাবে হোক, ছেলে হিসাবে হোক, সবাই আমাকে ক্ষমা করবেন। যারার কাছে ভুল করেছে তারা সবাই আমাকে ক্ষমা করবেন, কারণ আমি অনেক ভুল করেছি যার ক্ষমা হয় না, কিন্তু তারপর আমি আপনাদেরকে ক্ষমা চাইতেছি। ঠিক আছে, রাস্তার মধ্যে অনেক কিছু করেছি, ঠিক আছে, ভুল করেছি, আমি আর এই জীবনে এমন কিছু করতে চাই না যেটা আগামীতে আপনাদের সামনে আমার এভাবে ক্ষমা চাইতে হবে। আর যা ক্ষমা চাইছি, যা করছি, ভুল করছি, তা ক্ষমা চাইতেছি, আপনারা সবাই আমাকে মাফ করে দেন। আর শারমিনকেও আমি বলতে চাই, শারমিন তুমি যা করছো, তুমি আমার জীবনে ভালোই করছো, তোমার তোমার জন্য আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে, যেতে তোমার জন্য আমার সবকিছু করতে হয়েছে, আর নয়তো মামার কাছে ভালো থাকতাম। তুমি যা করছো অনেক ভালোই করছো, আমি আর তোমার তোমার দোষ দিই না, সব দোষ আমারই, যার কারণে তুমি আমার সাথে এরকম চলনা করছো।
ওকে, এই হচ্ছে অনেকের জীবনের অপ্রিয় সত্য। আমরা শেষ করছি অনেকের পার্টি, তবে গত সপ্তাহে আমাদেরকে যারা মেইল এবং চিঠি পাঠিয়েছিলেন সেই পার্টি আমরা যেতে চাই। রাজু অপেক্ষা করছে আমাদের জন্য, কি নিয়ে? চলুন আমরা রাজুর কাছে যাই।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইওর সেলফ।
আমি শাকিল, চট্টগ্রাম থেকে লিখছে। আমি নিয়মিত যাহা বলিব সত্য বলিব শুনে আসছে। এখানে অনেকেই চিঠি লেখেন, তাদের ভুল স্বীকার করেন, আর তাই আমার মনে হলো যে একটা ভুল স্বীকার না করলি না। একবার বন্ধুরা সবাই মিলে রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ করে একটি কলার খোসা আমি রাস্তার পাশে ফেলে দিই ইচ্ছা করেই, যাতে কেউ চলার সময় ওর উপরে পা দিয়ে পড়ে যায়, আর পড়ে গেলে সে কেমন করে তা দেখার জন্য। সত্যি সত্যি একটা লোক হাঁটার সময় পড়ে যায়, আর সে কারণে তার পাটা ভেঙে যায়। তার খুব কষ্ট হয়েছিল সেদিন, তখন বুঝিনি, কিন্তু আজ আমার মনে হচ্ছে সামান্য কারণে মানুষের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। আমার সেদিনকার কাজের জন্য আমি সত্যি লজ্জিত। আমি যা করেছি তা আমার করা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। আমি আমার কাজের জন্য তার কাছে ক্ষমা চাইছি, সে যেন আমাকে ক্ষমা করে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে এই বন্ধুটিকে আপনার এই উপলব্ধির জন্য। সবসময় একটা কথাই বলি, একজনের উপলব্ধি সমাজের প্রত্যেকটি মানুষের উপলব্ধি হোক, একজনের ভুল থেকে আমরা এমন ভাবে শিক্ষা নিই সে ভুলটা যেন কারো জীবনে রিপিট না হয়। প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আমরা খুবই আশান্বিত হই যখন এখানকার অতিথিরা, এখানে যারা কনসার্ট করতে আসেন, তারা বলেন যে আমাদের বিবেক জেগেছে এই অনুষ্ঠানটি শুনে, কিংবা আমাদের বিবেক যাচ্ছে আমাদের বুধবারে প্রচারিত হ্যালো ইট 920 শুনে। এটা খুবই খুবই আশার কথা। মানুষের মূল্যবোধের জায়গাটিতে যদি একটা রেডিও অনুষ্ঠান কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে, একজন মানুষ সুইসাইড করতে যাচ্ছে, সেখান থেকে যদি আমরা লাখ লাখ শ্রোতা তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের অনুষ্ঠানগুলো আপনাদের অন্তরে কিছুটা হলেও জায়গা করে নিতে পেরেছে। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় সাফল্য। আমরা এই সাফল্যকে নিয়ে সামনের দিনের ভবিষ্যৎ দেখতে চাই, আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই। আজকের মতো শেষ করছি, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার টিম মেম্বার অবশ্যই আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জুর পক্ষ থেকে, একই সাথে আমি আরজে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যই, যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। This track was downloaded from FusionBD.com.